Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, otho na. Are otho na.
Hey, bolo. Ki hoyeche?
Aaj to shombar. Kal to shombar na.
Oh, hey. Tai to. 11ta beje giyeche. Cholo, shune ashi. Shadhin Music e bhut golpo.
Bhoy babu to. আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
বাবু তো
প্রিয় শ্রোতা, মনে আছে সেই স্কুল জীবনের কথা? বাইরে ঝুম, বৃষ্টি হচ্ছে, হয়তো পানি উঠে গেছে রাস্তায়। বৃষ্টির প্রকোপ দেখে ছুটি দিয়ে দিল স্কুল। আপনি ভিজে ভিজে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে মায়ের হাতে রান্না করা খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে শুয়ে পড়লেন বিছানায়। হাতে কি নিলেন? হাতে নিলেন একটা ভূতের গল্পের বই। ডুবে গেলেন বইয়ের পাতায়। কি এক আমোঘ আকর্ষণে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। ভূত আছে কি নেই সেই তর্কের কোনো অবকাশই কিন্তু তখন ছিল না আপনার আমার সেই ছোটবেলার ছোট্ট জগতে। সেই দিনগুলো আজ ফুরিয়ে গেছে। বৃষ্টি এখনো হয়, কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে উপভোগ করা হয় না কিছুই। আর খোলা হয় না ছোট্টবেলার সেই সব থেকে প্রিয় সেরা ভূতের গল্প বইটি। চলুন না আজ বরং যাতাকলে পিষ্ট জীবনের পাওয়া বা না পাওয়ার সুখ আর কষ্টগুলো থেকে পালিয়ে হারিয়ে যাই, কিছুক্ষণের জন্য হারিয়ে যাই ঠিক সেই ছোট্টবেলার সেই দিনগুলোর মাঝে। উপভোগ করে আসি হারহিম করা কিছু ভয়ের উপাখ্যান। আসসালামু আলাইকুম, আমি রাহাজ জুবায়ের। সোমবার দিবাগত রাত ঠিক 11টায় চলে এলাম আপনার এই প্রিয় হরর পডকাস্ট ভূত গল্প নিয়ে, যেখানে আমরা আপনাদেরকে শোনাই আপনাদেরই পছন্দসই কিছু ভূতের গল্প বা ভয়ের গল্প। একটু আগে আমি যেটা বলছিলাম সেই কথার ঘি ধরে আমি আবারও বলতে চাই যে আমরা হয়তো আমাদের সেই ছোটবেলাটা আর ফিরে পাবো না, কিন্তু আমাদের যে ইমাজিনারি পাওয়ারটা আছে, আই বিলিভ যে আমাদের ইমাজিনারি ওই পাওয়ারটা অসম্ভব শক্তিশালী। সেই শক্তিতে ভর করে চলুন ঠিক সেই ছোটবেলার উপভোগ্য দিনগুলোর মতো আজ কিছুক্ষণের জন্য হারিয়ে যাই ভূত গল্পের সাথে। তবে হ্যাঁ, গল্প শুরু করার আগে বরাবরের মতো জানিয়ে দিতে চাই যে আপনি ঠিক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে ইমেল করতে পারেন আপনাদের সাথে ঘটে যাওয়া যদি এমন কোনো ভয়ের ঘটনা থেকে থাকে, সেটি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল bhoot.golpo.show@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01730178995। আমাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে, আমাদের সেই ফেসবুক ফ্যান পেজে আপনি ভিজিট করতে পারেন। আমাদের সেই ফ্যান পেজটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhootgolpo.sadhin। চলুন, অনেক কথা বলে ফেললাম, আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম গল্পটি। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না,
হ্যাঁ বলো কি হয়েছে?
মাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আজকে ভূতগল্পে এক অন্যরকমের সত্য ঘটনা শেয়ার করা হচ্ছে, তাই সকলে মন দিয়ে ঘটনাটি শুনুন। আদম ধর্ম ও এক পরিবারের 9 সদস্যের ট্রেনে কাটা পড়ে আত্মহত্যার রহস্যজনক কাহিনী। 1 জুলাই 2007 সাল, জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত চলাচল করে জিএম এক্সপ্রেস 254 ডাউন নামক লোকাল ট্রেনটি। আজ ট্রেন চালাচ্ছেন ড্রাইভার লোকোমাস্টার আব্দুল মতিন এবং মোহাম্মদ এনায়েত খান। ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইট খলায় যখন ট্রেনটি আসে তখন ঘড়িতে সময় বেলা 3:10। হঠাৎ ড্রাইভাররা দেখেন রেলপথের বাঁ পাশ থেকে বেশ কয়েকজন নারী পুরুষ একে অন্যকে ধরাধরি করে রেল লাইনের দিকে আসছে। মোট 9 জন, পুরুষ নারী শিশু সবাই একই পরিবারের সদস্য। রেল লাইন ধরে চুপচাপ বসে পড়ে তারা। প্রথমে ড্রাইভাররা কিছুই বুঝতে পারেননি, পরে খেয়াল করলেন তারা রেল লাইন পার হচ্ছে না, লাইনের ওপরেই বসে আছে। ড্রাইভার হুইসেল দিলেন, তারা লাইন থেকে সরল না। ড্রাইভাররা বুঝতে পারলেন এরা সবাই আত্মহত্যা করতে যাচ্ছে। ট্রেন এমার্জেন্সি ব্রেক করালেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে 9 জন মানুষকে চাপা দিয়ে ট্রেন বেশ খানিকটা সামনে গিয়ে থামে। এ বাড়ি থেকে বের হয়েই আত্মহত্যা করে তারা। গাড়ি থেকে নেমে সবাই দেখতে পায় 2 জন তখনও বেঁচে আছে, একটা বাচ্চা ছেলে এবং একজন তরুণী ছিন্ন ভিন্ন শরীর নিয়ে পানি পানি চিৎকার করছে। স্থানীয় লোকজন তাদেরকে পানি খাইয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পথেই মারা যায়। রেললাইনের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে 9 জন মানুষের শরীরের বিভিন্ন অংশের কাটা টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। রক্ত মাংস আর হাড়ে পুরো রেললাইন রক্তাক্ত। গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে একজন ড্রাইভার জ্ঞান হারান। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছায়। আশেপাশে মানুষের সাথে কথা বলে নিহতদের নাম ঠিকানা জানতে পারে। মা, 2 ছেলে, 4 মেয়ে এবং 2 নাতি-নাতনি আত্মহত্যা করেছিল একই সাথে। এরা হল মাহেনা আনোয়ার, পুত্র আরিফ আনোয়ার, রাহাত আনোয়ার, কন্যা আক্তারি আনোয়ার, মুর্শেদা আনোয়ার, মুন আনোয়ার ওরফে মবি ও শবনম আনোয়ার, নাতি মৌলা আনোয়ার এবং নাতনি মৌ আনোয়ার। রেললাইনের পাশেই তাদের বাড়ি। ওই বাড়ির ভেতর গিয়ে দেখা যায় সেখানে কেউ নাই। একটি পাকা ঘর, 5টি-6টি কক্ষ, উঠোনে কবরের মতো একটা বড় গর্ত খোঁড়া, বারান্দায় লাশ নেওয়ার খাট, রান্নাঘরে কাটা ছোট মাছ পড়ে আছে, তরি তরকারিও কেটে কুটে রাখা হয়েছে। একজন সাংবাদিকের বর্ণনায় মা, 2 নাতি, 5 মেয়ে এবং 1 ছেলের কথা বলা হয়েছে। আসলে ডেড বডিগুলো এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল যে কে ছেলে আর কে মেয়ে সেটা বের করা বেশ কঠিন। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ডায়েরি ও হাতে লেখা কাগজপত্র উদ্ধার করে। এগুলোর কিছু বাংলায় আবার কিছু ইংরেজিতে লেখা। এগুলোয় বিভিন্ন ধর্ম সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছিল। ইংরেজিতে একটি ডায়েরিতে লেখা ছিল, আমরা পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন ও আত্মনির্ভরশীল, মুহাম্মদের আইনের বাইরে এবং সব ধর্মের সব কার্যকলাপের বাইরে। তাহলে আমরা কে? আমরা হলাম আদম। এছাড়া সবার উপরে আদম সত্য, জুলুমের বিচারের ব্যবস্থা করিব ইত্যাদি ধরনের বেশ কিছু মন্তব্য ছিল। ময়মনসিং পৌরসভার স্থানীয় ওয়ার্ড কমিশনার মোজাম্মেল হক ইউসুফ বলেন, এ পরিবারটির সঙ্গে এলাকার কারো সম্পর্ক ছিল না, কেউ তাদের বাসায় যেত না, তারাও এলাকায় অন্য কারো বাসায় যেত না। আশপাশের কোনো পরিবারের সঙ্গে তাদের খারাপ সম্পর্ক বা রেষারেষিও ছিল না। ঘটনার নেপথ্যে আনোয়ার দরবেশ প্রতিষ্ঠিত আদম ধর্ম। আনোয়ার দরবেশের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান থাকেন ময়মনসিংহের গোয়ালখালীতে। সাংবাদিকদের তিনি জানান, আমার ভাই আনোয়ার দরবেশ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। মৃত্যুর পরে ওর পরিবারের বাকি সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তারপর থেকে তারা আমাদের এবং অন্যান্য আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি করে, কেউ ওদের খোঁজখবর নিতে গেলে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিত। তবে ওই বাসায় যেসব ডায়েরি এবং অন্যান্য বই পুস্তক পাওয়া গেছে, সেখানে খ্রিস্ট ধর্মের কোনো উল্লেখ পাওয়া যায়নি। ময়মনসিংহ এলাকার চার্চে খোঁজ নিয়ে দেখা গেছে, এই পরিবারটি কখনো কোনো খ্রিস্ট ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়নি। আদম বাড়ির নামফলকে লেখা সতর্ক বার্তা, এরই মাঝে ঘটনায় যোগ হয় নতুন টুইস্ট। 14 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার মেদদা এলাকায় এক নারী নিজেকে আনোয়ার দরবেশের মেয়ে মবি বলে দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেন, আমার নাম মবি, এপারে দেখেছি আমি মৃত বলে খবর ছাপা হয়েছে। আমি বেঁচে আছি, ওই বাড়িতে আমি ছিলাম না, কিন্তু আমার ছেলে মওলা আর মুন ওই বাসায় ছিল, ওরা খুন হয়েছে। মবি এই ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। তিনি দাবি করেন এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, আমার ভাই আনোয়ার মাহিন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ত। 2005 সালের 10 সেপ্টেম্বর অজ্ঞাত কিছু লোক তাকে খুন করে। সেই একই লোকজন আমাদের বাড়ি দখল করতে চায়। তারাই আমার পরিবারের 9 জনকে ট্রেনের তলায় ফেলে দিয়েছে। তবে মবি তার ছেলে এবং মেয়ের ডেড বডি আনার জন্য ময়মনসিংহে যাননি। পুলিশ তখন নতুন করে ডেড বডির স্তূপ ঘাটাঘাটি শুরু করে। এতদিন ধরে যাকে মবির ডেড বডি বলে ধারণা করা হচ্ছিল, এটা তাহলে মবি নয়, মবি বেঁচে আছে। তাহলে এই অজানা মেয়েটিকে? উদ্ধারকৃত ডায়েরিগুলোর মধ্যে লীনা নামে একজনের ডায়েরিও পাওয়া যায়। ডায়েরি থেকে জানা যায় লীনা এই পরিবারের সদস্য নয়। লীনার মা আর বাবা আনোয়ার দরবেশের মুরিদ ছিলেন। তারা মাঝে মাঝে এই বাড়িতে এসে থাকতেন, লীনাও আসতেন নিয়মিত। একসময় লীনা আনোয়ার দরবেশের প্রতিষ্ঠা করা আদম ধর্ম গ্রহণ করেন এবং নিজের পরিবার ছেড়ে এই পরিবারে এসে থাকতে শুরু করেন। এর আগে বাড়ির কাজের মেয়ে হিসেবে তাকে কোনো কোনো সাংবাদিক উল্লেখ করেছিলেন, তবে পরিবারের অন্য কোনো সদস্যের ডায়েরিতে লীনার কথা উল্লেখ নেই। আনোয়ার দরবেশ সম্পর্কেও বেশ কিছু তথ্য পাওয়া গেল। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তিনি বেশ ধর্মকর্ম শুরু করেন। এলাকার মানুষ তাকে দরবেশ অথবা ফকির অথবা পীর বলে ডাকত। তবে ধীরে ধীরে তার চিন্তা ভাবনা প্রচলিত ইসলামিক চিন্তা চেতনার চেয়ে একটু ভিন্ন হয়ে গেল। অন্যান্য ধর্মীয় অনুসারীদের সাথে তিনি আলোচনা করতে বসলে প্রায় তর্ক শুরু হয়ে যেত। 1995 সালে গ্রামের একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দাদের সাথে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। চায়ের দোকানের লোকজন তখন তাকে মারধর করে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনার পর থেকে তিনি বাড়ির বাইরে যাওয়া একেবারে কমিয়ে দেন। পরিবারের অন্যরাও তাই করে। সম্ভবত এরপর থেকে তিনি তার ভক্ত কিংবা মুরিদদের বাদ দিয়ে শুধুমাত্র পরিবারের সদস্যদেরকেই নিজ ধর্মে দীক্ষিত করতে শুরু করেন। তার সবচেয়ে বড় শিষ্য হয়ে ওঠে তার বড় ছেলে আরিফ আদম। দুজন মিলে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। আনোয়ার দরবেশ মারা যান 2000 সালের 11 জুলাই ঢাকার একটি হাসপাতালে। মৃত্যুর পরে তার ডেড বডি কিভাবে সৎকার করা হবে সে বিষয়ে তিনি একটি লিখিত নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। সেখানে বলেছিলেন, মৃত্যুর পরে আমার কোনো জানাজা দিবা না, গোসল করাবা না, কাফনের কাপড় পরাবা না। যে কাপড় দিয়ে মারা যাব সেই কাপড়ে সেই অবস্থাতেই আমাকে কবর দিবা। কোনো কবরখানায় আমাকে নিবা না, বাড়ির ভিতরে গর্ত খুঁড়ে আমাকে কবর দিবা। আমার মাথা থাকবে পূর্বে, পা থাকবে পশ্চিমে, আর মুখ দক্ষিণ দিকে ঘুরানো থাকবে। যদি অন্য রকম ভাবে কবর দাও তাহলে আমি কঠিন প্রতিশোধ নেব। আদম পরিবার ঠিক এইভাবে বাবার ডেড বডি কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় জনগণ তা হতে দেয়নি। পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় হুজুরদের উপস্থিতিতে তার গোসল, জানাজা এবং কবর দেওয়া হয় ইসলামী পদ্ধতিতে। আদম পরিবারের কেউ সেই জানাজায় উপস্থিত হয়নি। এই ঘটনার পর আদম পরিবার ঢাকায় চলে যায়। সেখানে বড় ছেলে আরিফ কোনো এক কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের খরচ চালাতেন। একজনের ডায়েরি থেকে দেখা যায় আরিফ ঢাকার 52টা ইউনিভার্সিটির ডিন ছিলেন। 2005 সালে ঢাকায় আরিফ মারা যায় কিংবা খুন হয়। পুরো পরিবার তখন আবার গ্রামে ফিরে আসে। পরিবারের একমাত্র পুরুষ সদস্য তখন রাহাত, তার উপর দায়িত্ব পরিবারের ভরণ পোষণের। তিনি কি ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিংবা তার পরিবারের সদস্যরা অর্থাভাবে না খেয়ে থাকত কিনা তা জানা যায়নি। তবে তার ডায়েরিতে তিনি লিখেছেন, "We are the only family in the world that is independent and self-dependent. We are the only one family in the world that is totally independent and self-dependent and out of Muhammad's rules, law and religious activities and religions." ডায়েরির মূল বানান অবিকৃত রাখা হয়েছে। বড় ভাইয়ের মৃত্যুর পরে বড় বোন আক্তারি আনোয়ার সংসারের হাল ধরেন। তিনি অন্যান্য ভাই বোনের মধ্যে আদম ধর্মের উপাচারগুলো চালু রাখেন। বাবা এবং বড় ভাইয়ের আত্মার সাথে কথা বলার জন্য পরিবারটি তখন নিয়মিত ধ্যান শুরু করে। এক সময় তারা সফল হয়। বাবার আত্মা প্রথমে আক্তারির দেহে ভর করে। আক্তারির মুখ দিয়ে আনোয়ার দরবেশ তখন আদেশ নিষেধ দেওয়া শুরু করলেন। আক্তারি আনোয়ারের ডায়েরির কিছু অংশ তিনি লিখেছেন তার নিজের জবানিতে, কিছু অংশ লেখা আছে তার বাবা আনোয়ার আদমের জবানিতে। ধীরে ধীরে সবার শরীরেই তার বাবা এবং ভাইয়ের আত্মা ভর করে। ডায়েরিতে লিনার ভাষ্য অনুযায়ী এই পরিবার সারাদিন ঘুমত আর সারা রাত জেগে জেগে ধ্যান করত। প্রত্যেক সদস্যই মৃত্যুর আগে তাদের নিজেদের কথা গুছিয়ে ডায়েরিতে লিখেছিল। অধিকাংশ লেখাই ইংরেজিতে, কিছু আছে বাংলায়। মা হেনা আনোয়ার সম্ভবত লেখাপড়া জানতেন না। তার পক্ষ থেকে এক মেয়ে তার কথাগুলো লিখে দিয়েছেন, এমনকি দুটা বাচ্চা তাদের কথা ডায়েরিতে লিখেছে। তারা স্বেচ্ছায় লিখেছে নাকি অন্য কেউ তাদেরকে ডিকটেশন দিয়ে লিখিয়েছে তা পরিষ্কার নয়। ডায়েরি থেকে জানা যায় তারা অনেক আগে থেকে এই আত্মহত্যার প্ল্যান করেছিল। এটা তাদের কাছে আত্মহত্যা নয়, এটা তাদের কাছে ছিল বাবা এবং ভাইয়ের সাথে মিলিত হওয়ার উপলক্ষ। জুলাই মাসের 7 তারিখে তারা একবার আত্মহত্যার পরিকল্পনা করেও পরে তা বাতিল করে। বাবা আনোয়ার আদমের মৃত্যু দিবস 11 জুলাই পর্যন্ত তারিখ পেছানো হয় এবং ওই দিনই তারা একসাথে আত্মহত্যা করে। তাদের ভাষায় বাবা এবং বড় ভাইয়ের সাথে মিলিত হতে যায়। ডায়েরি থেকে উদ্ধারকৃত লেখাপত্র অনুযায়ী আদম হচ্ছেন বিশ্বের প্রথম মানুষ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। অন্যান্য সব মানুষ আদমেরই বংশ, বনি আদম। আদম বিভিন্ন সময় মারা যান, আবার পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীতে বাংলাদেশে আদম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আনোয়ার আদম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিকী ওই সময় বাড়িতে ঢুকতে পেরেছিলেন এবং কিছু ছবি তুলতে পেরেছিলেন। এখানে কিছু ছবি অ্যাটাচড রয়েছে। প্রথম ছবি বাদে এই লেখায় ব্যবহৃত সব ছবি তার তোলা। উপরের ছবিতে দেখা যাচ্ছে বাড়ির জানালায় সাইনবোর্ডের মতো করে একটি হোয়াইট বোর্ড টাঙানো, সেখানে মার্কার পেন দিয়ে ভুল গ্রামারের ইংলিশে কিছু কথা লেখা আছে। ভাবানুবাদ করলে সম্ভবত এই রকম দাঁড়ায়, এটা আদমের বাড়ি, বিশ্বের সৃষ্টিকর্তা হচ্ছে আদম, সবার উপরে আদম সত্য, এই বাড়িতে কেউ ঢুকবে না এবং কেউ কিছু টাচ করবে না। যদি কেউ আমাদের আদেশ অমান্য করে বাসায় ঢোকো তাহলে আমরা প্রতিশোধ নিব। আদেশক্রমে আদমেরা। বোর্ডের উপরে হেডলাইনে লেখা অ্যাডামস হোম এবং নিচে তারিখ লেখা 11 জুলাই ছাদ। আবু বকর সিদ্দিকের ভাষ্যে জানা যায়, বাসার ভেতরে একটি রুমের ছাদে বেশ কয়েকটা দড়ি ঝোলানো ছিল। সম্ভবত ওরা প্রথমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার প্ল্যান করেছিল। আরেকটি ছবিতে দেখা যায় খাটের ওপরে চেয়ার রাখা, সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। ট্রেনে কাটা পড়ার আগে ফাঁস নিয়ে আত্মহত্যার প্রস্তুতি অন্য ছবিতে দেখা যাচ্ছে। একটি রুমের ভেতরে মোমবাতি, কাগজ এবং কিছু থালা বাসন রাখা। দৃশ্যটা দেখে মনে হতে পারে কেউ রান্না বান্না করছিল। আবার রান্না বান্না বাদে অন্য কোনো স্পিরিচুয়াল কাজেও কেউগুলোর ব্যবহার করে থাকতে পারে। মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যানচেট এবং কাগজ ব্যবহৃত হয়। বেশ কিছুদিন পুলিশের হেফাজতে লাশগুলো, মানে ডেড বডির ছিন্ন ভিন্ন অংশগুলো আর কি, থাকলেও সেগুলো কেউ নিতে আসেনি। অবশেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। আঞ্জুমানে মফিদুল ইসলাম মুসলিম রীতি মেনে দাফন সম্পন্ন করে। এই ঘটনার আগে বা পরে আর কেউ কখনো আদম ধর্ম সম্পর্কে কথা বলেনি কিংবা আদম ধর্মের অনুসারী হওয়ার দাবি করেনি। এই ছিল ভিন্ন এক সত্য ঘটনা। আশা করি সবারই ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাটি তৎকালীন সময়ে অনেক বেশি আলোড়নের সৃষ্টি করেছিল। দেশের অনেক জাতীয় দৈনিক এবং ভিজুয়াল মিডিয়া এটা নিয়ে অনেক অনেক নিউজ কভার করেছিল। আমি তখন স্কুলের ছাত্র ছিলাম। তো এই ঘটনার অ্যাকচুয়াল যে ব্যাক স্টোরিটা ছিল সেটা আমি তখনও জানতে পারিনি। বছর কয়েক আগে একটা রিসার্চ পেপার পড়ে এই ঘটনা, মানে মূল যে ঘটনাটা আমরা শুনলাম, এটার সাথেও আরো বেশ কিছু ঘটনা সেখানে লেখা ছিল। এটা একটা টোটাল রিসার্চ পেপার ছিল। তো সেই পুরো ঘটনাটা আমি সেই রিসার্চ পেপারটা পড়ে জানতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এই বছর দুই আগে একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি দেখেছিলাম। এটা হয়তো আপনারা কম বেশি অনেকেই দেখে থাকতে পারেন। যারা দেখেননি তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবেন না, আর যারা দেখেছেন তারা ব্যাপারটা খুব সহজেই রিলেট করতে পারবেন, অথবা অ্যাটলিস্ট তার মাথার মধ্যে একটা ছোট পোকা দৌড়াদৌড়ি শুরু করে দেওয়ার কথা যে আসলে এটা যেন কোথায় আগে শুনেছি বা দেখেছি এই ধরনের ঘটনা। তো আসলে নেটফ্লিক্সের যে সিরিজটা সেটা হচ্ছে, নাম ছিল যতদূর আমার মনে পড়ে হাউস অফ সিক্রেটস দ্য বুরারি মার্ডার্স, তো না দ্য বুরারি ডেথ। তো এই সিরিজটার সাথে আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম বাংলাদেশে ঘটা, অনেক বেশি সিমিলারিটিস রয়েছে। এবং আমি যেহেতু সিরিজটাও দেখেছি এবং সেই রিসার্চ পেপারটাও পড়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে দুটো ফ্যামিলি, ওই সিরিজটা তো একটা ফ্যামিলিকে কভার করা হয়েছে, তো এই দুটো ফ্যামিলির যে অ্যাক্টিভিটিস এবং যে রিচুয়ালটা, এই রিচুয়ালটার মধ্যে বেশ অনেক বেশি মিল আমি খুঁজে পেয়েছি। যেমন অলমোস্ট বলা যায় 80-90% মিল খুঁজে পেয়েছি। কিন্তু আমরা এতক্ষণ যে ঘটনাটি শুনলাম সেখানে শেষে কিন্তু লেখা আছে যে এরপর থেকে কেউ কখনো আদম ধর্মের নাম উল্লেখ করেনি অথবা কেউ দাবি করেনি যে সে এই ধর্মের অনুসারী। কিন্তু সেটা দাবি না করলেও আমরা ওই দ্য বুরারি ডেথ যে সিরিজটি সেখানে দেখলে আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে বাংলাদেশের থেকে এত এত মাইল দূরে একটি অন্য দেশের অন্য একটা প্রত্যন্ত শহরতলিতে আরো একটি অন্য ধর্মের অন্য ধর্ম পালন করে একটি পরিবার এই সিমিলার একটা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করব আপনারা ঘটনাটি বেশ গুরুত্ব সহকারে নেবেন এবং আশা করেছি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। এবং ফার্দারটিও আপনারা একটা ব্যাপার করতে পারেন, সেটা হচ্ছে যারা যারা ওই ডকুমেন্টারিটা দেখেন নাই তারা কিন্তু নেটফ্লিক্সে যে ডকুমেন্টারিটা দেখে ফেলতে পারেন, দেন আমার মনে হয় যে আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে আপনাদের কাছে। তো জানিয়ে দিন আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো, আর ডকুমেন্টারিটি দেখে ফেললে সেটিরও দেখার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টস করে অথবা ইমেইল করে। তো চলুন আজ আর দেরি করবো না, রাইট নাও আর দেরি করছিও না, শুনে ফেলি আমাদের আজকের পরবর্তী গল্প। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হঠাৎই রাস্তার এক পাশে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকটি তার দিকে হাত বাড়িয়ে ইশারায় কি যেন চাচ্ছে। সবুজ বাইসাইকেলের গতি বাড়িয়ে দেয়। কোচিংয়ে কাল তার পরীক্ষা আছে, তাই সে দ্রুত সাইকেল চালিয়ে সামনে এগোচ্ছে। কিছুক্ষণ পর সে ছোট বাজারটি অতিক্রম করে, মানে সে ছোট বাজারটি অতিক্রম করেই বড় বাজারে গিয়েছিল, এখন সে ছোট বাজারটি অতিক্রম করছে। এই ছোট বাজারটি অতিক্রম করতে আরো মিনিট দশেক সময় লাগবে। হঠাৎই সবুজ রাস্তার এক পাশে আরেকটা বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটিকে পাশ কাটিয়ে সে সামনের দিকে অগ্রসর হয়। পরক্ষণেই সে ভাবে, আরে এই লোকটিকে তো আমি এই বাজারটি অতিক্রম করার আগেই পেছনে ফেলে এসেছি, লোকটি এত দ্রুত এখানে আসলো কিভাবে? প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই ভূতগল্পে আসতে চলেছে ভয়ঙ্কর, হাড় হিম করা, গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন ঘটনা আগন্তুক। এই ঘটনাটায় পাবেন নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত, তাই ভূতগল্পের সাথেই থাকুন। কলিমদ্দি অভাবের তাড়নায় রাতের অন্ধকারে নিরিবিলি একটা পরিত্যক্ত বাড়িতে একাই দুজনের ডিউটি করতে রাজি হয়। সংসারে বউ বাচ্চাদের দুই বেলা খাবার যোগাতে হিমশিম খেতে হয়, সেখানে সংসার চালাতে অতিরিক্ত কিছু টাকা পেতে একাই ডিউটি করতে রাজি হয় সে। সে জানেও না গভীর রাতে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎই বাস ছাড় থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। কলিমদ্দি থতমত হয়ে বসে পড়ে, পাশে থাকা টর্চ লাইটটি নিয়ে আশেপাশে দেখতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। কলিমদ্দি বিকট আওয়াজ করে বাসিতে একটা ফু দেয়। কোথায়? আশেপাশে তো কেউ নেই, তাহলে চিৎকার করলো কে? তখন সে সাহস করে ছোট ঘর থেকে বেরিয়ে বাস ঝাড়ের দিকে হাঁটতে থাকে। এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছে। কলিমদ্দি একটা অদ্ভুত রকমের গন্ধ পায়। আরে এরকম বাজে গন্ধ কোথা থেকে আসছে? এর আগে তো এখানে এরকম কোনো গন্ধ পাওয়া যায়নি। আস্তে আস্তে সে বাস ঝাড়ের একেবারে কাছে চলে আসে। হঠাৎই অন্য প্রান্তে থাকা একটা গাছ নড়ে ওঠে, সাথে সাথে সে চমকে ওঠে। সেখানে টর্চ ধরতেই দেখে সেখানে কিছুই নেই। কলিমদ্দি তার জীবনে ভূত প্রেত নিয়ে নানান গল্প শুনে এসেছে, কিন্তু কোনোদিন বাস্তবে ভূত দেখেনি। আজ কেন জানি তার সেসব ভূতের গল্পের কথা মনে পড়ছে। কলিমদ্দি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনটায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি কলিমদ্দির অলক্ষে তার দিকে এগিয়ে আসতে থাকে, যেই না তাকে স্পর্শ করতে যাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, বলছিলাম ভয়ঙ্কর রহস্যময় কলিমদ্দি নাইট গার্ড ঘটনার কথা। ভূত গল্পে এই ঘটনাটি খুব শীঘ্রই আসতে চলেছে, তাই চোখ রাখুন ও কান পাতুন ভূত গল্পে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটি লেখক তায়েবা এর কাছ থেকে ভূত গল্প কালেক্ট করেছে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। নিশুতি রাত, নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মধ্যে দুই একটা পাখির ডানা ঝাপটানো শব্দ শোনা যাচ্ছে। নির্জন রাস্তা দিয়ে হাঁটছি, অন্ধকারে রাস্তাটা ঠিক চেনা যাচ্ছে না। সামনে যত এগোচ্ছি অন্ধকার তত গিলে খাচ্ছে যেন। মীরা, 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 ক্রমশ একটা মেয়েলি কণ্ঠ আমার নাম ধরে ডেকে যাচ্ছে। আমি ধীর পায়ে এগোচ্ছি, যতই সামনে আগাচ্ছি ডাকটা তত বৃদ্ধি পাচ্ছে। হাঁটতে হাঁটতে রেললাইনের সামনে এসে দাঁড়ালাম। এখন আর ডাকটা শুনতে পাচ্ছি না। চারপাশে ভালো করে তাকিয়ে বুঝলাম আমি ছাড়া এখানে আর একটা কাক পক্ষীও নেই। একটু ভয় লাগতে শুরু করলো, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেললাইন ধরে হাঁটতে লাগলাম। জমাট বাঁধা অন্ধকারে যদিও ফ্ল্যাশ লাইটের আলোতে ততটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও এটাই এখন শেষ ভরসা। ফোনের আলোতে পথ দেখে সামনে এগোচ্ছি। কিছু দূর যাওয়ার পর আবারও ডাকটা শুনতে পাচ্ছি, কিন্তু এখন একটা মেয়েলি হাসির শব্দের সাথে একটা বাচ্চার কান্নার শব্দ যোগ হলো। আমি ঠাহর করতে পারছি না শব্দটা কোন দিক থেকে আসছে। আমি যখন ডানে তাকাচ্ছি তখন মনে হচ্ছে বাম পাশ থেকে শব্দ আসছে, আবার যখন বামে তাকাচ্ছি মনে হচ্ছে ডান দিক থেকে শব্দ আসছে। হঠাৎ হাসি আর কান্নার সাথে অনেকগুলো মেয়ের একসাথে ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। এত জোরে আর এত ভয়ানক আওয়াজ হচ্ছে যে আমি কান বন্ধ করেও শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে কান্নার আওয়াজ আমার মস্তিষ্কের স্নায়ু কোষগুলোকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। কান বন্ধ করে চিৎকার করে বলছি, থামো থামো বলছি, আমি আর নিতে পারছি না, আমার মস্তিষ্ক ছিঁড়ে যাচ্ছে, থামো তোমরা। হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি কান থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। তখনই একটা হিম শীতল হাওয়া বয়ে গেল আমার ঘাড় বেয়ে। ভয়ে বুকটা আবারও কেঁপে উঠল। মনে হচ্ছে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে কেউ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। মনে সাহস সঞ্চয় করে পেছনে ঘুরে তাকালাম, তবে কিছুই দেখতে পেলাম না। আবারও নিস্তব্ধতায় ছেয়ে গেল চারিপাশ। হঠাৎ মাটি ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে লাগলো। মনে হচ্ছে কেউ রেল লাইন ধরে হেঁটে আসছে। অন্ধকার বেশি হওয়ায় কাউকে দেখতে পাচ্ছি না, তবে মনে হচ্ছে কেউ থেমে থেমে পা ফেলছে, আর সেই পা ফেলার তালে তালে মাটি একটু একটু কাঁপছে। সেই আওয়াজ অনুসরণ করে আমিও এগোতে লাগলাম। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল, যেন কেউ আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেমন একটা ভ্যাপসা গরম অনুভব হতে লাগলো। প্রচন্ড হাঁসফাঁস লাগছে, দম নিতে কষ্ট হচ্ছে অনেক। এদিক ওদিক তাকাচ্ছি, কাউকেই দেখছি না। পরিবেশটা আরো ভারী হয়ে উঠেছে। হঠাৎ রেললাইনের উপর চোখ পড়তেই ভয়ে আটকে উঠলাম। আমার ঠিক সামনে একটা কাটা পা দাঁড়িয়ে আছে। পাটা গোড়ালি থেকে কাটা, কাটা অংশ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেই কাটা পা হুবহু জীবিত মানুষ যেমন দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি আমার সামনে দাঁড়িয়ে আছে। কাটা পা আর আমার দূরত্ব এক হাত সমান। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দিলাম দৌড়। আমি যত দৌড়াচ্ছি পাটা আরো বেশি ভয়ঙ্কর আওয়াজ তুলে দৌড়াতে লাগলো আমার পেছনে। একে তো ঘুটঘুটে অন্ধকারে দৌড়ে কুল কিনারা পাচ্ছি না, তার উপর ভয়ঙ্কর আওয়াজে কাটা একটা পা আমাকে ধাওয়া করছে ভাবতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রাণপণে রেল লাইন ধরে ছুটছি, হঠাৎ কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম, ফোনটাও হাত থেকে পড়ে গেল। রেললাইনের পাথরে পড়ে আমার হাঁটু ছিলে গেল অনেকখানি, রক্ত বেরোচ্ছে। ওঠার চেষ্টা করে বুঝতে পারলাম পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না। একটু ঝুঁকে কোনো মতে ফোন হাতে নিলাম, আর যেখানে পড়েছি সেখানে ফোনের আলো জ্বালিয়ে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। দেখলাম একটা বিভৎস কাটা মাথা, যার গালে গভীর ক্ষতের চিহ্ন, গলার কাটা অংশ থেকে ঘর ঘর আওয়াজ বের হচ্ছে, তা থেকে টাটকা রক্ত পড়ে চারপাশ ভেসে যাচ্ছে। হঠাৎ মাথাটা চোখ মেলে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলতে লাগলো, মরবি, তুই মরবি, সব কটা মারা পড়বি, কাউকে ছাড়বে না, সে সবাইকে মেরে ফেলবে, সে আসছে, আসছে সে, বলে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। আর আমি ভয়ে সেখানেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মা চিন্তিত ভঙ্গিতে বলল, কিরে মা, তুই ঠিক আছিস তো? তোর কি হয়েছিল? রাতে অমন করছিলি কেন? খারাপ স্বপ্ন দেখেছিলি? আমি অবাক হয়ে মাকে প্রশ্ন করলাম, আমি হাসপাতালে কিভাবে আসলাম মা? মা যা বলল তাতে আমি আরো চমকে উঠি। তুই রাতে হঠাৎ চিৎকার করছিলি আর বলছিলি সে আসছে, কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, সে আসছে, আর নিজেকে নিজে আঘাত করছিলি। দেখ কি করেছিস নিজের সাথে তুই। তোর জ্ঞান ফিরছিল না দেখে তোকে রাতেই হসপিটালে নিয়ে আসি আমি। আমি অবাক হয়ে যাই, দেখি আমার হাঁটুতে ব্যান্ডেজ করা, রাতে রেল লাইনে পড়ে গিয়ে হাঁটুতে ছিলে গিয়েছিল, কিন্তু মা বলছে আমি নিজেই নিজেকে আঘাত করেছি। কিভাবে সম্ভব? তাহলে কি রাতে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছি, নাকি বাস্তবে আমার সাথে এটা হয়েছে? কি হয়েছে রে মা তোর, কেন নিজেকে আঘাত করেছিস, খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? মাকে বল শোনা। হ্যাঁ মা, বাজে স্বপ্ন দেখেছিলাম একটা, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। মাকে সান্ত্বনা দিলেও আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এসব কি হচ্ছে। এই নিয়ে পরপর তিন দিন আমি একই স্বপ্ন দেখলাম। পরপর দুই দিন আমি শুধু শরীরে ব্যথা অনুভব করেছি, কিন্তু আজ কিভাবে এতটা আহত হলাম? আর যদি এটা স্বপ্নই হবে তাহলে এত বাস্তব কেন মনে হয়? আর আমি ব্যথাই বা কিভাবে পাই? আমি মীরা, অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। পরিবার বলতে আছে মা, মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আমি আর মা ঢাকায় থাকি। বাবা নামক ব্যক্তিটিকে হারিয়েছি জন্মের আগেই। বাবা কে ছিলেন, কেমন ছিলেন, আমার বাবার বাড়ি কোথায় কিছুই জানি না। উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাবার রেখে যাওয়া একটা লকেট, নীল পাথরের, আর ওনার চোখ। চোখ বলছি কারণ আমি দেখতে শ্যামবর্ণের, কিন্তু চোখগুলো গাঢ় নীল। মা বলে আমার বাবার চোখও নাকি আমার মতো গাঢ় নীল ছিল। বাবা সম্পর্কে মাকে জিজ্ঞেস করলেই শুধু বলে উনি নাকি খুব ভালো আর পরহেজগার ছিলেন, কিন্তু এখন আমাদের মাঝে আর তিনি নেই। এর বেশি আর কিছুই আমি মার মুখ থেকে বের করতে পারিনি। বাবার কোনো ছবিও আজ পর্যন্ত দেখিনি। বাবার কথা জিজ্ঞেস করলেই মা কেমন যেন চুপসে যান, হয়তো আড়ালে বাবার জন্য কান্না করেন, কিন্তু আমাকে বুঝতে দেন না। আমিও বেশি ঘাটাঘাটি করি না, কারণ মার কষ্ট বাড়াতে চাই না। আঘাত বেশি গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। ডাক্তার কিছু ওষুধপাতি লিখে দিয়েছেন, সেগুলো নিয়ে বাসায় ফিরছি। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেই। মাকে এখনো চিন্তিত দেখাচ্ছে। মা আমি ঠিক আছি, তুমি চিন্তা বাদ দাও তো, দেখো নিজের পায়ে হেঁটে বাসায় ফিরছি, আমি একদম ঠিক আছি, তুমি আর চিন্তা করো না। তুই বললেই কি আমি বিশ্বাস করব? দেখ পায়ে কতটা চোট পেয়েছিস, আমি বললাম আজ হাসপাতালে থেকে যেতে, কাল না হয় রিলিজ নিতি। কিন্তু না, তুই তো আমার কথা শুনবি না। মা, তুমি শুধু শুধু টেনশন করছো, আমি সত্যি বলছি আমি একদম ঠিক আছি। আর হাসপাতালে কেন থাকবো, আমি কি রোগী নাকি? কতটা আঘাত পেয়েছিস দেখেছিস, আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম। হয়েছে হয়েছে, ভেতরে চলো, বাসায় এসে পড়েছি। বাসায় ঢুকে আমি ফ্রেশ হতে চলে গেলাম আর মা রান্নাঘরে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছছি। যদিও মাকে বলেছি আমি ঠিক আছি, কিন্তু পায়ে অনেক ব্যথা, মনে হচ্ছে ভালোই চোট পেয়েছি। কি হচ্ছে আমার সাথে এসব, কেনই বা হচ্ছে? এটা কি সত্যি কোনো দুঃস্বপ্ন নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় আয়নায়, আর দেখি আয়নায় আমার প্রতিবিম্বটা নড়ছে না, কিন্তু আমি ঠিকই তোয়ালে হাতে নিয়ে নড়াচড়া করছি। প্রতিবিম্বটা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, কোনো নড়াচড়া ছাড়াই স্থির হয়ে পলকবিহীন দৃষ্টিতে। আমি এক হাত উঠিয়ে বোঝার চেষ্টা করলাম, এটা কি আমার মনের ভুল? আমি হাত দিয়ে আমার মুখ স্পর্শ করলাম, কিন্তু এ কি, আয়নায় কেন আমার প্রতিবিম্ব নড়ছে না? আমি আবারও এক হাত নাড়াচড়া করলাম, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে। এবার ভয় হতে লাগলো, আমি ঢোকিলে আয়নায় প্রতিবিম্বটা ছোঁয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু তখনই প্রতিবিম্বটার চোখ থেকে রক্ত বেরোতে লাগলো। আমি ভয়ে নিজের চোখে হাত দিলাম, আমার চোখ থেকেও কি রক্ত বেরোচ্ছে নাকি? কিন্তু না, আমি তো ঠিকই আছি। হঠাৎ প্রতিবিম্বটা বলে উঠল, মীরা আমাকে সাহায্য করো। কে কে তুমি? আমাকে সাহায্য করো মীরা, কে তুমি বলছো না কেন? কিন্তু সে একই কথা রিপিট করছিল, মীরা সাহায্য করো আমাকে। কি হয়েছে তোমার, কে তুমি, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তখনই আয়নার প্রতিবিম্বটা শরীর টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে মীরা, কি হয়েছে মা তোর, এভাবে চিৎকার করছিস কেন, কি হয়েছিস? মা, মা, আয়নায় আঙুল দিয়ে আয়নায় ইশারা করছিলাম। কি হয়েছে আয়নায়, কি কিছুই তো দেখছি না, কি হয়েছে তোর, আমাকে খুলে বল। মা, আয়নায় দেখো, কি দেখবো, কিছুই তো নেই সেখানে, কি হয়েছে তোর? কাল রাতেও তুই অমন করছিলি, আর এখনো এমন করছিস, ভয় পেয়েছিস মা? দেখ কিছুই নেই, এই তো আমি তোর সাথেই আছি, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। নিজেকে সামলে নিয়ে আমি চোখ তুলে আয়নায় তাকালাম, কিন্তু এখন আর কিছুই দেখছি না, সব স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে আমি এতক্ষণ যা দেখছিলাম তাও কি আমার মনের ভুল ছিল? মা বলল, চল খাবার রেডি করেছি, খেতে আয়, বলে চলে গেলেন। আমিও মায়ের পিছু পিছু খাবার খাওয়ার জন্য যেতে লাগলাম। অপরদিকে আমরা দেখতে পাই আয়নায় একটা মেয়ের বিভৎস চেহারা ভেসে ওঠে। মীরা, এ মীরা, ওঠ, আর কত বেলা করে ঘুমাবি, ভার্সিটি যাবি না? মা, এত সকাল সকাল কেন ডাকছ, আরেকটু ঘুমাতে দাও মা, প্লিজ। সকাল কয়টা বাজে দেখেছিস, 10টা বেজে গেছে। এই ওঠ, জলদি ওঠ, আজ না তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে বলেছিলি। কি, 10টা বেজে গেছে? হেই রে, আজও লেট হয়ে গেল, উঠছি উঠছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে, যাক বাবা বাঁচা গেল, বেশি ব্যথা হলে তো আজ ভার্সিটি যেতে পারতাম না। আর না গেলে কিভাবে হবে, আমার কালাচাঁদকে না দেখলে যে আমার দিনটাই মাটি হয়ে যেত। তাড়াহুড়ো করে রুম থেকে বেরুলাম, মা ডাকছে, মীরা নাস্তা টেবিলে দিয়েছি, নাস্তা করে যা। মা এমনিতেই লেট হয়ে গেছে, বাইরে কিছু কিনে খেয়ে নিব, এখন যাই। কোনো কথা না বলে চুপচাপ বসে পড়, নাস্তা করবি। নিজের শরীরের কি অবস্থা করেছিস দিন দিন সেটা খেয়াল আছে তোর? আরে মা, বকছো কেন? ঠিক আছে, বলে একটা পাউরুটি আর একটা কলা হাতে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। পিছন থেকে মা ডেকেই যাচ্ছে, এই মীরা, এতটুকুতে কি হয়? ভালো করে নাস্তা করে যা। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় বসে বসে পাউরুটি আর কলা খাচ্ছি, তখন পেছন থেকে একটা ছেলের কণ্ঠ, মীরা মীরা, এই মীরা, বলে চেঁচিয়ে ডাকছে। আমি পেছনে না তাকিয়েই বুঝে নিয়েছি যে সে খেয়ে। তাই রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা রিক্সা জোরে চালান, এমন জোরে চালান যাতে পেছনের ওই হাতির বাচ্চাটা রিক্সার নাগাল না পায়। মামা একটু ভীত চোখে পেছনে তাকালেন আর বললেন, আফা, কই হাতির বাচ্চা? আমি তো কোনো হাতির বাচ্চা দেখতেছি না। আরে মামা, ওই যে চেঁচাচ্ছে শুনতে পাচ্ছেন না, ওর কথাই বলছি। এখন কথা না বেরে ফুল স্পিডে রিক্সা চালান, আপনাকে 10 টাকা বেশি দিব। মামা মনে মনে হয়তো ভাবছে আমি পাগল, তাতে আমার কি, আমি তো একটু মজাই নিচ্ছি আমার এলিফ্যান্ট চাইল্ড বন্ধুর সাথে। কিন্তু বেশি দূর যেতে পারলাম না, এর আগেই নিহান রিক্সার নাগাল পেয়ে গেল। মামাকে রিক্সা থামাতে বললাম আর নিহানকে দেখে অবাক হয়ে যাওয়ার ভান করে বললাম, কিরে নিহান, তুই কই থেকে আসলি আর এমন দৌড়াচ্ছিস কেন? কুত্তি পেতনি শাকচুন্নি, তুই ইচ্ছা করে আমাকে দৌড়াচ্ছিলি, এখন আবার অবাক হওয়ার ভান করছিস, মজা নিস আমার সাথে? আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আমি কি জানি যে তুই পেছনে দৌড়াচ্ছিস? আর আমি জানলে তো কখনোই রিক্সা থামাতে বলতাম না। হইছে আর নাটক করবি না, তুই কি কালা, কানে শুনিস না সে কখন থেকে চিল্লায় চিল্লায় ডাকছি তোকে? আমি শিওর আমার এমন চিল্লানিতে মৃত লাশও জেগে ওঠার কথা, কিন্তু তুই শুনিস নি তাই না? আচ্ছা ঠিক আছে, আর রাগ করিস না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা দেন প্লিজ। তোর উপর রাগ করতে পারলে তো ভালোই হতো, কিন্তু আফসোস সেটা আমার দ্বারা হয় না। কিরে কি বিড়বিড় করছিস, আমাকেও বল, আমিও শুনি। মেয়ে বশ করার কোনো জাদুমন্ত্র শিখেছিস নাকি? আমাকেও শিখা ভাই, আমিও দেখব কাউকে বশ করতে পারি কিনা। হ্যাঁ শিখেছি, আর সেই জাদুমন্ত্র দিয়ে তোকে আগে বশ করব, তারপর তোকে দিয়ে আমার ঘরের সব কাজ কাম করাবো, থালা বাসন ধোয়াবো, কাপড় কাচাবো। আসলে হয়েছে কি, কাজের বুয়াদের আজকাল অনেক হ্যাডাম হয়েছে বুঝেছিস, তাই ঠিক করেছি তোকে বশ করে ফ্রি ফ্রি কাজ করিয়ে নেব। কেমন আইডিয়া বলতো, ভালো না? আমি রেগে নিহানকে কিল ঘুষি মারতে লাগলাম, আমাকে দিয়ে বুয়ার কাজ করাবি? তবে রে, আজ তোর হাড্ডি কুরো করবো দাঁড়া। নিহান হাসতে হাসতে বলছে, হেই কি করছিস, রাস্তায় এমন ভাবে মারছিস কেন? আমার হবু শাশুড়ি দেখলে আমার কাছে তার মেয়েকে আর বিয়ে দিবে না। রিক্সাওয়ালা মামা বিরক্ত হয়ে বলছে, আফা, আপনারা কি এইখানে নাইম্মা যাইবেন? তাইলে আমার ভাড়া মিটায় দেন, 10 টাকা বাড়াই দিবেন বলছিলেন, এটাও দিয়েন। নিহান বলল, ওয়েট ওয়েট, 10 টাকা কেন বাড়িয়ে দিবে? আরে মামা, আফায় কইছে মামা রিক্সা জোরে চালান, পেছনে একটা হাতির বাচ্চা আসতেছে, সে যেন রিক্সার নাগাল না পায়। আমি ক্যাবলা মার্কা হাসি দিয়ে নিহানের দিকে তাকিয়ে আছি, আর সে রাগে গজ গজ করে বলছে, আমি হাতির বাচ্চা তাই না? তুই না বললি তুই আমার ডাক শুনিস নি তাইলে? আরে রেগে যাচ্ছিস কেন, আমি তো মজা নিচ্ছিলাম একটু, আর তুই হাতির বাচ্চা হবি কেন? তুই তো আমার কিউট গুলুমুলো এলিফ্যান্ট চাইল্ড। নিহান রাগ করার ভান করে বলল, এর শোধ আমি নিব দেখিস। রিক্সাওয়ালা মামা, চলেন সামনের বাস স্ট্যান্ডে নামাই দিবেন, 10 টাকা না 20 টাকা বাড়িয়ে দেওয়া হবে, চলেন। রিক্সায় বসে নিহান মুচকি হেসে চুল ঠিক করতে লাগলো, আর আমি প্রতিদিনের ন্যায় বকবক করেই যাচ্ছি তো করেই যাচ্ছি, আর নিহান ভালো বাচ্চার মতো সেটা শুনে যাচ্ছে আর মাঝে মাঝে মাথা নাড়াচ্ছে। নিহান আমার ছোটবেলার বন্ধু, শুধু বন্ধু বললে ভুল হবে, একেবারে কলিজার বন্ধু, আমাদের পাশের গলিতেই থাকে। ছোটবেলায় সে কিউবি টাইপের ছিল, বেশ নাদুসুদুস হওয়ায় তাকে আমি এলিফ্যান্ট চাইল্ড বলে খ্যাপাতাম। এখন অবশ্য সে বেশ হ্যান্ডসাম আর কিউট দেখতে, লম্বায় আর শরীরের কাঠামোয় সে বেশ শক্ত সমর্থ আর বেশ গোছালো স্বভাবে, চোখগুলো তার সবুজাভ নীল, ওকে খ্যাপাতে আমার বেশ লাগে, তাই তো প্রতিদিন নিয়ম মাফিক হোমিওপ্যাথি ডোজ দেই। মানে রোজ তিনবার নিয়ম করে খেপায়। এদিকে আমরা দেখতে পাই বদ্ধ রুমের মধ্যে কালো পোশাক পরিহিতা এক মহিলা তন্ত্র সাধনা করছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে শয়তানের উপাসনা করছে। তার ঠিক সামনে সার্কেল আঁকা, চারিদিকে মোমবাতি জ্বলছে, মানুষের কিছু হাড়গোড় আর একটা মাথার খুলি। সার্কেলের ভেতরে একটা নবজাতক শিশু রাখা। মহিলাটি বীরবীর করে কিছু মন্ত্র উচ্চারণ করছে। একসময় সে মন্ত্র পড়া থামিয়ে দিল, ছুরি দিয়ে নিজের হাত কেটে কিছুটা রক্ত সামনে রাখা আগুন কুণ্ডে আহুতি দিয়ে বলল, হে কাল, আমার ডাকে সারা দিন, আমি আমার নবম বলি আপনার নামে উৎসর্গ করছি, আমার বলি আপনি গ্রহণ করুন। তারপর সে নবজাতকের গলায় ছুরি চালিয়ে দেয়, ফিনকি দিয়ে রক্ত বেরুতে থাকে আর বাচ্চাটার গলা থেকে ঘর ঘর আওয়াজ আসতে থাকে। মহিলাটি এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে নবজাতকটির বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে কলিজাটা বের করে নিল। রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। সে ছোট্ট নরম তুলতুলে কলিজাটা খেতে শুরু করল। তারপর আস্তে আস্তে পুরো দেহটা পরম আয়েশে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। এদিকে সকাল থেকে এসআই হাসনাতের মাথা গরম হয়ে আছে। একে একে তিনটা কেস সমাধান করে সে মনে করেছিল কিছুদিনের জন্য ছুটি নেবে, কিন্তু হাতে নতুন আরো একটা কেস এসেছে। সকালে এএসপি স্যার কল করে বলেছেন, শহরে বিগত এক মাস ধরে এই নিয়ে 9টা বাচ্চা মিসিং, কিন্তু কিভাবে কি হচ্ছে তার কোনো ক্লুই মিলছে না। এমন ঘটনায় পুরো দেশ উত্তাল, উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। এএসপি স্যার কেসটা হাসনাতকে হস্তান্তর করেছেন। সেই থেকে হাসনাত মিসিং কেসের ফাইলগুলো ঘাটাঘাটি করছে। অন্যদিকে কনস্টেবল আতিক মুখ ভার করে চেয়ারে বসে আছে, দেখেই মনে হচ্ছে বেচারার আজকে মন ভালো নেই। তার অবশ্য বিশেষ একটা কারণ আছে, আর সেটা হলো কনস্টেবল আতিককে হাসনাত বলেছিলেন চা আনতে। তিনি চা নিয়েও গিয়েছিলেন, কিন্তু স্যার কেন যেন রেগে গিয়ে ওনাকে উল্টো বকলেন। বেচারা আতিকের মনটা ভীষণ নরম, তাই কেউ অল্প ধমকালে বা বকলে তার মনটা ভারী হয়ে আসে। আর সেটা যদি তার প্রিয় কোনো ব্যক্তিত্ব হয় তাহলে তো আর কথাই নাই। হাসনাত স্যার তার পছন্দের একজন মানুষ, সে তাকে আইডল মনে করে, যদিও স্যার অনেক গম্ভীর আর রসকসহীন। তবে তার চোখে হাসনাত একজন সেরা অফিসার, স্যারের মতো একজন বাহাদুর আর সৎ সাহসী পুলিশ অফিসার সেও হতে চায়। চলে যাব ফ্ল্যাশব্যাকে। আতিক সাহেব, মাথাটা হ্যাং হয়ে গেছে, এক কাপ চায়ের ব্যবস্থা করেন তো। ওকে স্যার, আমি এখনই নিয়ে আসছি। কিছুক্ষণ পর, স্যার চা নিয়ে এসেছি। ওকে রাখুন। কোথায় রাখবো স্যার, আমার মাথায় রাখুন। আতিক সত্যি সত্যি চায়ের কাপটা হাসনাতের মাথায় রেখে দিল। একে তো মাথাটা হ্যাং হয়েছিল, তার উপর আতিকের এমন কাণ্ডে হাসনাতের মাথা গরম হয়ে যায়, রেগে গিয়ে দেয় এক ধমক। সেই থেকে বেচারা আতিক মন খারাপ করে বসে আছে। এতক্ষণ ফাইলগুলো পড়ে হাসনাত বুঝল যে বাচ্চাগুলো নির্দিষ্ট একটা টাইমে গায়েব হচ্ছে। আর এমন না যে বাচ্চাগুলো শুধু হসপিটাল থেকেই মিসিং, বরঞ্চ কয়েকটি বাচ্চা তো নিজের ঘর থেকেই গায়েব হয়েছে। না, এভাবে বসে থাকলে চলবে না, যেহেতু আমাকেই কেসটা হ্যান্ডেল করতে হবে, তাহলে আর দেরি না করে এখনই মিশনে নেমে পড়া উচিত। হাসনাত অফিস রুম থেকে বেরিয়ে দেখল কনস্টেবল আতিক একটা চেয়ারে মুখ ভার করে বসে আছে। হাসনাতের খারাপ লাগলো, কেন যে বেচারাকে এত বকতে গেলাম। আতিক অনেক সহজ সরল আর নরম মনের একটা মানুষ, যদিও বুদ্ধি হাঁটুতে কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো মানুষ। আতিক সাহেব চলেন, এক জায়গায় যাব। আতিক গোমরা মুখে বলল, কোথায় যাব স্যার? আমার বিয়েতে। আতিক বিস্মিত হয়ে বলল, কি, আপনার আজ বিয়ে আর আপনি এখন অফিসে? স্যার আপনার তো বাসে থাকার কথা। হাসনাত হেসে বলে, আপনি অনেক সহজ সরল আতিক সাহেব। আতিক ভেবে পায় না স্যারের বিয়ের সাথে আতিকের সহসরল হওয়ার কি যোগসূত্র। গাড়ি স্টার্ট দিয়ে আতিক সাহেব এবং এস আই হাসনাত বেরিয়ে পড়েন। আতিক ড্রাইভ করছে আর মাঝে মাঝে হাসনাত স্যারের দিকে তাকাচ্ছে, স্যারকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আতিক জিজ্ঞেস করে, স্যার কোন সেন্টারে যাব? মানে না মানে বিয়ে কি সেন্টারে করছেন নাকি বাসায়? কি বলছেন আতিক সাহেব, আপনি তো বললেন আজকে আপনার বিয়ে। আরে আতিক সাহেব আপনিও না, আমি ওটা মজা করে বলেছিলাম, কারণ আপনার মন খারাপ ছিল তাই হাসাতে চেয়েছিলাম। আসলে আমি সরি আতিক সাহেব, সকালে আপনাকে অযথাই বকাবকি করলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনার ওটা প্রাপ্য ছিল। ঠিক আছে স্যার, আমি কিছু মনে করিনি, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি বাচ্চাগুলো যে স্থান থেকে উধাও হয়েছে সেখানে, দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। তারপর এসআই হাসনাত আর আতিক সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। অন্যদিকে আমরা দেখি মহিলা কলেজের পেছনে দাঁড়িয়ে কয়েকজন লোক ফিস ফিস করে কথা বলছে। একজন বলল, সোহেল গুরুমার কথা অনুযায়ী একটা যুবতী মেয়ে যেমন করেই হোক জোগাড় করতে হবে, না হলে আমাদের রক্ষে থাকবে না। তান্নি ঘুম থেকে উঠেই জগিং এ বেরোয়, এটা তার নিত্যদিনের কাজ, আজও তার ব্যতিক্রম হল না। সে সকাল সকাল উঠেই জগিং এর জন্য বেরিয়ে পড়ল। মহিলা কলেজটা তার বাসা থেকে কাছে আর এর পেছনে বড় একটা পার্ক, বিধায় সে ওই দিকটায় জগিং করে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সে সামনে এগোচ্ছিল। মহিলা কলেজের পেছনের দিকটায় আসতেই ঝোপের আড়ালে সে কারো ফিস ফিস আওয়াজ শুনতে পায়, আওয়াজ অনুসরণ করে সেদিকে এগিয়ে যায়। অপরদিকে লোকগুলো একটা মেয়েকে টার্গেট করে নেয় আর তাকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। সিফাত বলে, সোহেল দেখ মেয়েটা এদিকটায় আসছে, ও যখনই এই ঝোপ পেরিয়ে পার্কে যাওয়ার চেষ্টা করবে তখনই তাকে আমরা টেনে ঝোপের ভেতর নিয়ে আসব, আর গুরুমার কথা মতো তাকে ওই বিল্ডিং এ নিয়ে যেতে হবে যথাসময়ে। তখনই পেছনে তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে দেখে একটা মেয়ে তাদের সব কথাবার্তা শুনে ফেলেছে। তখনই তাদের মধ্যে রফিক নামে একজন বলে ওঠে, আর কষ্ট করতে হবে না, একেই তাহলে স্বীকার করা যাক, বলেই তান্নির দিকে এগিয়ে আসে। তারা তান্নিকে ধরে ফেলে, কিন্তু তান্নি মার্শাল আর্ট কিছুটা জানত, তাই সে নিজেকে কোনোরকম বাঁচিয়ে দৌড় দেয় বাসার দিকে। লোকগুলো তার পেছনে দৌড়ায় কিন্তু শেষ পর্যন্ত আর তান্নির নাগাল পায় না, তাই তাদের হতাশ হয়ে ফিরতে হয়। লোকগুলো গিয়ে তাদের কুরমাকে বলল, ওই মেয়েটাকে যে করে হোক আমার চাই, আর তার জন্য আমাকে একজনের সাহায্য নিতে হবে। তারপর রহস্যময় একটা হাসি দিয়ে বলে, তাকে খবর করার সময় হয়েছে, তাকে বল গুরুমা তাকে স্মরণ করছে। পাগলাগালদের সেলে বসে একটা পাগল কিছু আঁকিবুকি করছে, দেখেই বোঝা যাচ্ছে সে বদ্ধ পাগল। পাগলাগালদের চাকরিরত নিলয় প্রায়ই এই পাগলটার সেলের সামনে আসে, কিছুক্ষণ তাকিয়ে তার আঁকিবুকি দেখে, কখনো আগ বাড়িয়ে দু একটা কথা বলার চেষ্টা করে, কিন্তু সেলের ভেতর থেকে পাগলটার কোনো উত্তর মেলে না। সে যেন নিলয় আসলে বোবা হয়ে যায়, তার সাথে কথা বলা তো দূর, তার দিকে কখনো তাকায়ও না অবধি। এই লোকটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে নিলয়ের মনে হয়। আজও নিলয় এসেছে, কেন এসেছে সে জানে না, তবে এই পাগলটার প্রতি তার কি যেন একটা টান কাজ করে যার জন্য সে না এসে পারে না। প্রতিদিন নিয়ম করে তার এই পুরনো সেলের সামনে আসতেই হবে। নিলয় কিছুক্ষণ সেলের ভেতরের দেয়ালে আঁকিবুকির দিকে তাকিয়ে থাকে। আজও লোকটা একটা মহিলা আর যমজ দুইটা বাচ্চার ছবি এঁকেছে, নিশ্চয়ই এই দুইজন তার খুব প্রিয় কেউ হবে। কিন্তু নিলয় অনেকবার জিজ্ঞেস করলেও পাগলটার থেকে কোনো কথাই বের করতে পারেনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে অপেক্ষা করছে নিলয় লোকটার পরবর্তী পদক্ষেপের জন্য। নিলয় জানে এরপর লোকটা কি করবে, কারণ সে প্রতিদিনই এসব দেখে অভ্যস্ত। পাগলটা ছোট বাচ্চাগুলোর মুখে অসংখ্য চুমু খাওয়া শুরু করল আর হাউমাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ পরেই সে হঠাৎ রেগে গেল আর মহিলাটির উপর একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করতে লাগল। এক পর্যায়ে সে আরো রেগে গিয়ে বাচ্চা দুইটার ছবি মুছে দিল, তারপর আবারও হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে সেলের সামনে থেকে চলে যায়। ক্যাম্পাসে গিয়ে দেখলাম বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে। আমি আর নিহান গিয়ে আড্ডায় যোগ দিলাম। সুহান বলে উঠল, কি রে মামা, তোদের আজ এত দেরি কেন? নিহান বলল, আর বলিস না, সব মীরার দোষ, ওর জন্যই দেরি হইছে। কি, আমার জন্য দেরি হইছে? আমি না হয় দেরি করেই আসছি, তুই কেন দেরি করলি? কেন, তোর জন্য, বিড়বিড় করে বলল সে। কি, না কিছু না, ওই একটা কাজ ছিল তাই দেরি হয়ে গেল। তোকে রিক্সা দেখলাম, তারপর তো তোর সাথেই আসলাম। এদিকে নিহান এদিকে তাকিয়ে সোহান মুখ টিপে হাসছে। মীরা পুরো ক্যাম্পাসে একবার চোখ বুলিয়ে কাউকে যেন খুঁজল, তারপর গিয়ে কেয়া আর অহনার সাথে গল্পে মেতে উঠল। সোহান গিয়ে নিহানের কানে কানে বলল, কি মামা, তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল? আরে দূর কি যাতা বলিস, কেন মীরার সাথে কি চলে মামা? আরে তেমন কিছু না, মিথ্যা বলিস কেন, তুই যে মীরার প্রেমে হাবুডুবু খাস সেটা পুরো ক্যাম্পাসের সবাই প্রায় জানে। কিন্তু যার জানার কথা সেই জানে না। তাহলে জানিয়ে দে। কিভাবে, কেন, ন্যাকা নাকি, প্রপোজ কর শালা। দূর, যদি না করে দেয়? আরে করলে করবে, কিন্তু মনের কথা জানিয়ে দেওয়া উচিত আগে ভাগেই, সময় থাকতে জানিয়ে দে। সময় থাকতে না কানলে কিন্তু পরে আফসোস করা লাগে। ঠিক বলেছিস দোস্ত। তখনই সেখানে হন্ততন্ত হয়ে মিরানের প্রবেশ হয়। মিরান দৌড়ে এসে হাঁপাতে থাকে। তখন নিহান জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন, তোর কি হাঁপানির ব্যারাম হইল নাকি? মিরান একটা লম্বা দম নিয়ে বলল, বিরাট একটা প্রবলেম হয়ে গেছে রে। সোহান বলল, কি প্রবলেম? তান্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তান্নি মিরানের গার্লফ্রেন্ড। নিহান বলল, পাওয়া যাচ্ছে না মানে কি? জানি না দোস্ত, কাল রাতে 12টায় লাস্ট ওর সাথে কথা হয়েছিল। ওকে অনেক আতঙ্কিত মনে হচ্ছিল, শুধু বলল অনেক খারাপ কিছু হতে চলেছে মিরান, আমি ক্যাম্পাসে এসে তোমাকে সবকিছু বলবো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে বলো, কিন্তু সে একটা কথাই বলেছিল, অনেক খারাপ কিছু হতে চলেছে, আর কিছু না বলে ফোন কেটে দিয়েছে। আমি আবারও তাকে কল করলে তার ফোন বন্ধ আসে। এরপর অনেকবার রাতে ট্রাই করেছি কিন্তু ফোন সুইচড অফ বলছিল। আর আজ সকালে তার বোন কল করে বলেছে তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মীরা বলল, তাহলে তুই এখানে কি করছিস, তোর তোর বাসায় যাওয়া উচিত ছিল। আমি গিয়েছিলাম কিন্তু ওর বোন যা বলল তাতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন কিয়া বলল, কেন, কি এমন বলেছে? বলেছে রাতে খাবার খেয়ে তন্নি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, তারপর আর রুম থেকে বের হয়নি, কিন্তু সকালে যখন 10টা বেজে গেল তবুও সে ঘুম থেকে উঠল না। তখন তার মা তাকে ডাকাডাকি করলেন কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। এতটুকু বলে মিরান থামল। তখন সোহান বলল, কি রে থামলি কেন, তারপর কি হলো? তারপর তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় ওর মা আর বোনের ভয় হতে লাগে। ওরা অনেক ডাকাডাকি করেছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিল না ভেতর থেকে। তখন ওনারা বাড়িওয়ালাকে ডেকে বাসার দারোয়ান আনিয়ে ঘরের দরজা ভেঙে ফেলেন। দরজা ভেঙে দেখে থান্নি রুমের কোথাও নেই। রুমের দরজা জানলা সব বন্ধ ছিল কিন্তু থান্নি রুমের ভেতরে কোথাও ছিল না। তখন নিহান চিন্তিত ভঙ্গিতে বলল, এটা কিভাবে সম্ভব? মীরা বলল, থানায় কি মিসিং রিপোর্ট করানো হয়েছে? মিরান বলল, থানা থেকেই আসছি, ওনারা বলেছে 24 ঘন্টার আগে কোনো মিসিং রিপোর্ট লেখা হয় না। কিয়া বলল, আরে এই এক সমস্যা, ঘর থেকে রহস্যজনক ভাবে উধাও হয়েছে, তারপরেও মিসিং রিপোর্ট লিখতে ওনাদের 24 ঘন্টা অতিবাহিত হতে হবে। নিহান বলল, মিরান চিন্তা করিস না, তান্নিকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। নিহান মনে মনে ভাবতে থাকে, তান্নির এভাবে উধাও হওয়া মোটেও স্বাভাবিক না, অবশ্যই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে তা খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা পুরনো বিল্ডিং এর বদ্ধ রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় একটা মেয়েকে আটকে রাখা হয়েছে। মেয়েটি চিৎকার করে বলছে, কে আছো, আমাকে যেতে দাও, আমি কিচ্ছু দেখিনি, প্লিজ আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। তখনই অন্ধকার ভেদ করে ভরাট পুরুষালী কণ্ঠে মাস্ক পরা একজন বেরিয়ে এসে বলল, তোমাকে যেতে দিলে যে আমার সব প্ল্যান ভেস্তে যাবে, তুমি যা দেখেছো তা দেখা একদমই উচিত হয়নি তোমার, এখন তোমাকে সেই ভুলের মাশুল গুনতে হবে। বলে সে কয়েকজন প্রহরীকে বলল, মেয়েটাকে নিয়ে আয়। এদিকে আমরা দেখতে পাই ওই কালো জাদু করা মহিলাটি, তার সামনে একটা কফিন রাখা, সে মন্ত্র পড়ছে আর অগ্নিকুণ্ডে কিছু একটা হাত দিয়ে ফেলছে, আর তা থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মহিলাটি উঠে এসে একটা কালো কাঠি দিয়ে বলি কাঠের ঠিক সামনে একটা ত্রিভুজ আঁকে, আর তার ওপর কিছু শয়তানের চিহ্ন অঙ্কন করে। তারপর সে পুনরায় তার জায়গায় গিয়ে বসে পড়ে। তখন ওই মাস্ক পরা লোকটা এসে কালো জাদু করা মহিলার পাশে বসে, প্রহরীগুলো হাত বাঁধা অবস্থায় মেয়েটিকে নিয়ে আসে। মহিলাটি মেয়েটির দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, এই মেয়েকে বলির জন্য তৈরি করো। মেয়েটি কান্না করে আর বলতে থাকে, প্লিজ আমাকে যেতে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। মহিলাটি তখন বলে, মেয়ে কান্না করো না, তোমাকে মহৎ একটা কাজের জন্য বলি দেওয়া হচ্ছে, কান্না করে কোনো লাভ নেই, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। মহিলাটি মন্ত্র উচ্চারণ করে আর ওই মাস্ক পরা লোকটার হাত কেটে কিছু রক্ত অগ্নিকুণ্ডে আহুতি দেয়, তারপর উঠে গিয়ে এক কোপে মেয়েটির গর্দান আলাদা করে দেয়। মেয়েটির ধর ছাড়া দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে ত্রিভুজের ওপর, পুরো ত্রিভুজে রক্ত ভরে উঠতেই কফিনটা নড়ে ওঠে, কফিন থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে একটা ভয়ঙ্কর নারী অবয়বে পরিণত হয়। তখনই মাস্ক পরা লোকটা কেঁদে উঠে বলে, তুমি ফিরে এসেছো। এই ছিল নীল রহস্য সিরিজের প্রথম পর্ব, আশা করি সবার ভালো লেগেছে। ভূত গল্পের পরের এপিসোডে নীল রহস্য সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভূত গল্পের সাথেই থাকুন। তো শুনে ফেললাম আমরা নীল রহস্য গল্পের প্রথম পর্ব, আশা করছি এই সিরিজটিও আপনাদের ভালো লাগবে। আজকের এই গল্পের প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে তাহা জানিয়ে দিন কমেন্ট করে। চলুন আর দেরি না করে চলে যাই পরের গল্পে, শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। ওই একটা ঘটনা আমার জীবনকে সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আমি আমার স্বাভাবিক জীবন এবং পরিবার থেকে অনেক দূরে চলে যাই। জানতে চান আমার সাথে কি হয়েছিল? আমি বলবো। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই ভূত গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর হাড় হিম করা গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন সিরিজ, সাইলেন্ট। এই সিরিজটায় পাবেন নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত, তাই ভূত গল্পের সাথেই থাকুন। এটা একটা জিনের চোখ, বাবার কথা শুনে চমকে উঠল আজাদুল মিয়া, থতমত খেয়ে বলল, কি ওটা? জিনের চোখ, কোনো সন্দেহ নেই, এখন তোর ছেলেকে এবং আমার বংশের একমাত্র প্রদীপকে রক্ষা করার একটাই উপায়। কিন্তু বাবার কথায় কিছুতেই ভরসা পেল না আজাদুল মিয়া। তার পিতা মোখলেসুর রহমান, তিনি একজন কবিরাজ। আজাদুল মিয়ার চার দিনের ছেলেকে বাঁচানোর জন্য এটাই নাকি একমাত্র উপায়। ভাবতেই সারা শরীর হিম হয়ে গেল আজাদুল মিয়ার। কিন্তু সে কখনোই তার বাবার বিরুদ্ধে যেতে পারবে না, তাই সবকিছু চুপচাপ মেনে নিল। ভূত গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর হার হিম করা, গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন ঘটনা, জিনের চোখ। এই ঘটনায় পাবেন নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত, তাই ভূত গল্পের সাথেই থাকুন।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আজকে হঠাৎ জিনের অন্তিম পর্ব, আর যারা হঠাৎ জিনের আগের পর্বগুলো শোনেননি তারা এখনই হঠাৎ জিনের প্রথম পর্ব থেকে শুনে নিন, তৃতীয় পর্বের পরের অংশ থেকে। তার মেয়েকে জন্মের পরই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। লাকার্তা নামের লোকটা রাগান্বিত স্বরে বলল, আপনাদের কতবার বলেছি বাইরে থেকে কোনো মানুষকে আমাদের গ্রামে নিয়ে আসবেন না, তারা যতবারই আসে ততবারই আমাদের গ্রামের জন্য বিপদ নিয়ে আসে। এই বলে হন হন করে চলে গেল সে। এক বৃদ্ধা বলল, তোমরা কিছু মনে করো না, স্ত্রী সন্তান হারানোর পর থেকে ও একটু পাগল হয়ে গেছে। আমি বললাম, ওনার মেয়েকে কে চুরি করল আর কেনই বা চুরি করল? বৃদ্ধ বলল, সে অনেক কথা, পরে কখনো বলবো, এখন তোমরা ওই কুড়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমরা তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি। আর হ্যাঁ, গ্রাম থেকে বের হতে পারা দ্বিতীয় জনের সাথেও খুব তাড়াতাড়ি পরিচয় হবে তোমাদের। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে সবাই চলে গেল। আমরা তিনজন তাদের দেখানো কুড়ে ঘরে ঢুকে দেখলাম বাইরে থেকে খুব পুরনো মনে হলেও ভেতরে অনেক সুন্দর করে পরিপাটি করে রাখা সবকিছু। গ্রামের সবাই কেমন যেন অদ্ভুত, গভীর রহস্য ঘিরে আছে এখানে। রাহা বলল, আমার চাচা তো ওই লাকার্তা নামের লোকটার সাথেই ছিল, তাহলে গেল কোথায়? কিছুই বুঝতে পারছি না। হাদিদ বলল, সব কথা বাদ, আগে বল এখানে থাকবি কিভাবে? এই ঘরে শোয়ার মতো শুধু একটা চৌকি আছে, রাতে ঘুমাবো কিভাবে? তখনই সেই বাচ্চা মেয়ে সায়রা আর এক বৃদ্ধা মাটির বাসনে কিছু খাবার নিয়ে আমাদের ঘরে আসলো। দেখলাম খাবারের আইটেমে সবই মাংস, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। রাহা তো কিছু না ভেবেই তাদের হাত থেকে খাবারের বাসনগুলো নিয়ে চৌকির উপর বসে খাওয়া শুরু করল। মনে হচ্ছে যেন কয়েক বছর ধরে ক্ষুধার্থ। রাহাকে এভাবে খেতে দেখে হাদিদ বলল, আস্তে খা রাক্ষসী, মনে হচ্ছে জীবনের শেষ খাওয়া খাচ্ছিস। রাহা মুখে একদলা মাংস ঢুকিয়ে অস্পষ্ট ভাষায় বলল, খাবারটা দারুণ, খেয়ে দেখ একবার। সায়রা অদ্ভুত ভাবে রাহার খাওয়ার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধা এটা খেয়াল করে সায়রাকে ধাক্কা দিয়ে বলল, চল আমরা যাই, ওদেরকে বিশ্রাম করতে দে। এই বলে বৃদ্ধা এবং সায়রা চলে গেল। যাওয়ার আগে বলে গেল, রাতে বাইরে বের হবে না। তারা চলে গেলে হাদিদ বলল, রাতে বাইরে বের না হলে প্রকৃতির ডাকে সাড়া দেব কি করে, জানলা দিয়ে নাকি? পাগলের প্রলাপ, আমার আর একদম সহ্য হচ্ছে না এসব। আমি বললাম, আমারও কিছু ঠিক মনে হচ্ছে না, এখন তাহলে খাবার খেয়ে শুয়ে পড়ি, কাল সকাল হতেই আমরা চলে যাব। খাবার খাওয়ার সময় বুঝলাম রাহা কেন এভাবে খাচ্ছে, সত্যি খাবারগুলো অনেক সুস্বাদু। এগুলো কিসের মাংস জানি না, তবে স্বাদটা একদম অন্যরকম, এমন স্বাদের মাংস জীবনে আমি কোনোদিনও খাই নাই। তিনজন মিলে সবগুলো মাংস খেয়ে সাবার করে ফেললাম। খাবারের বাসনগুলো চৌকির তলায় রেখে আমরা ঠিক করলাম তিনজন একসাথে ঘুমাব না, যদি কোনো বিপদ হয় তাহলে যেন সে আমাদেরকে সতর্ক করতে পারে। সেই অনুযায়ী হাদিদকে প্রথমে ঘরের বাইরে বসে থাকতে হবে, আবার আমরা দুজন উঠে ঘরের বাইরে থাকব, হাদিদ তখন ঘুমোবে। এই মতো হাদিদ ঘরের বাইরে গিয়ে বসে পড়ল, আমি আর রাহা ঘুমিয়ে পড়লাম। এদিকে দেখা যায় চৌকির তলায় খাবারের বাসনগুলোতে কালো কালো পোকা গিজগিজ করছে, তার পাশেই একটা ছোট বাচ্চার কঙ্কাল পড়ে আছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখলাম রাহা মুখ হা করে ঘুমোচ্ছে। ঘুম ভাঙার কারণ খুঁজতে গিয়ে বুঝলাম ঘরের সামনে দিয়ে অনেক মানুষের পায়ের আওয়াজ, তারা হেঁটে যাচ্ছে কেমন যেন গুনগুন করতে করতে। আমি আস্তে করে রাহাকে জাগিয়ে তুললাম, রাহাও উঠে পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেল। বৃদ্ধা তো বলেছিল এই গ্রামে বেশি মানুষজন নেই, তাহলে এত মানুষের পায়ের শব্দ কিভাবে? আমি বললাম, রাহা ক্যামেরা বের কর, যেহেতু চলেই এসেছি এই গ্রামে সেহেতু রহস্য উদ্ঘাটন করেই তারপর ফিরব। কথা মতো রাহা ক্যামেরা বের করে অন করে নিল। আমরা দুইজন আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে দেখলাম সব স্বাভাবিক, কোনো পায়ের শব্দ নেই। হাদিদ ঘরের বেড়ার সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। হাদিদকে ডেকে তুলতেই চমকে উঠে সে বলল, চাইরা দেন আমারে, আমি কিছু করি নাই। রাহা বলল, কিরে কোন জগতে আছিস তুই, কার কাছে মাপ চাচ্ছিস? হাদিদ হুশে এসে বলল, কি হইছে, তোরা বাইরে কেন, ঘুম হয়ে গেছে? হঠাৎ একটা অদ্ভুত সুরে গান ভেসে আসলো, গানটা আমরা তিনজনই শুনতে পেলাম, খুব করুণ সুরে কেউ গান গাইছে। হাদিদ বলল, এমন গান আমি আগে কখনো শুনিনি, এটা কোন ভাষায় গান গাইছে? আমি বললাম, চল খুঁজে দেখি গানের উৎস, দেখি রাতের বেলা এই গ্রামে আসলে কি হয়। এই বলে তিনজন গানের শব্দের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাহা ক্যামেরা দিয়ে সব কিছু শুট করে নিচ্ছে। গানের উৎস খুঁজতে খুঁজতে আমরা সেই পুরনো মন্দিরের কাছে চলে এলাম। দেখলাম বোরকা পরা এক মহিলা মন্দিরের সিঁড়ির ওপর বসে নিচের দিকে মাথা দিয়ে গান গেয়ে যাচ্ছে। গানের সুরে আমরা তিনজনই মাতাল হওয়ার অবস্থা, এমন গান জীবনে শুনিনি। তখনই দেখলাম লাকার্তা নামের লোকটা মন্দিরের ভেতর থেকে বের হয়ে এলো, সাথে সাথে বোরকা পরা মহিলা গান থামিয়ে আস্তে করে উঠে নিচের দিকে মাথা দিয়ে মন্দিরের ভিতরে চলে গেল। লাকার্তা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, অবশেষে নিজের বাবার কাছে ফিরে এসেছ হিসমা। বাবার কাছে ফিরে এসেছ মানে, কে বাবা, কার বাবা? লোকটা হাসতে হাসতে মন্দিরের সিঁড়ির ওপর বসে বলল, আমি তোদের একটা গল্প শুনাই, গল্পটা মন দিয়ে শুনবি। একটা শান্তিপূর্ণ গ্রাম ছিল, জঙ্গলের গভীরে হওয়ার কারণে মানুষ সেই গ্রামের নাম দেয় জিন আবাসী, মানে জিনের গ্রাম। গ্রামের মানুষগুলো খুবই সাধারণ আর শান্তিপ্রিয় ছিল। সারাদিন কাজ করে ঘরে ফিরে বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজনের সাথে হেসে খেলে সময় কাটাত। গ্রামের সবাই সবার প্রতি আন্তরিক ছিল, কোনো ঝগড়াঝাটি মারামারি কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করেই গ্রামের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এল। মানুষের গবাদি পশু পাখি মরতে শুরু করল, ফসলি জমি শুকিয়ে ফেটে গেল, নদীর পানি শুকিয়ে গেল, মানুষজন খাবারের অভাবে হিংস্র হয়ে উঠল। তখনই সেই গ্রামে আবির্ভাব ঘটে একজন তান্ত্রিকের। সে এসে সবাইকে বোঝাল এই গ্রামের ওপর অভিশাপ রয়েছে, অতি তাড়াতাড়ি যদি এই অভিশাপ কাটানো না যায় তাহলে আস্তে আস্তে গ্রামের সবাই মারা যাবে। এটা শুনে গ্রামের সবাই সেই তান্ত্রিকের কাছে অনুরোধ করল অভিশাপ কাটিয়ে দেওয়ার জন্য, বিনিময়ে সে যা চাইবে তাই পাইবে। তান্ত্রিক বলল, অভিশাপ কাটানোর জন্য নরবলি দিতে হবে, প্রতি ঘর থেকে একজন মানুষের বলি দিতে হবে, তাহলেই এই অভিশাপ কেটে যাবে। সবাই এটা শুনে অনেক ঘাবড়ে গেল। এটা কিভাবে সম্ভব? কেউ নিজের ইচ্ছেতে কেন বলি হতে চাইবে? কেউ এটা করতে রাজি হল না। তান্ত্রিককে অন্য কোনো উপায় খুঁজে বের করতে বলা হল, কিন্তু তান্ত্রিক বলল এটা ছাড়া আর কোনো উপায় নেই। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল কোনোভাবেই এটা করা যাবে না, দরকার হলে এমনি মরে যাব, কিন্তু নিজ ইচ্ছেতে বলি হব না। তান্ত্রিককে সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিল ডাইনি আখ্যায়িত করে। গল্পের এই পর্যায়ে এসে আমি লোকটাকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে সেই তান্ত্রিক একজন মহিলা ছিল? লোকটা বলল, হ্যাঁ, সে একজন মহিলা তান্ত্রিক ছিল। রাহা উৎসাহ নিয়ে বলল, তারপর তারপর কি হলো? গ্রামের সবাই কি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল? লোকটা আবার বলা শুরু করল, তান্ত্রিককে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর শুরু হলো একের পর এক মৃত্যু। প্রতিদিন গ্রামে কেউ না কেউ মরতে শুরু করল। এভাবে চলতে থাকলে পুরো গ্রাম খালি হয়ে যাবে, এই ভেবে সবাই মিলে সিদ্ধান্ত নিল তান্ত্রিকের কথা মতো নরবলি দিবে সব ঘর থেকে একজন করে। অনেক খুঁজে তান্ত্রিককে আবার গ্রামে নিয়ে আসা হল, সব ঘর থেকে একজন করে বাছাই করা হলো বলি দেওয়ার জন্য। নিজের চোখের সামনে সেদিন আপন মানুষগুলোকে মরতে দেখেছিল সবাই। সেদিন ছিল চন্দ্রগ্রহণের রাত। তান্ত্রিক বলি দেওয়ার জন্য সব ব্যবস্থা করল, তারপর বলি সম্পন্ন হল। আশ্চর্যজনকভাবে সত্যি সত্যি তার পরদিন থেকে গ্রামের অভিশাপ কাটতে লাগল, নদীতে পানি ফিরে এলো, জমিতে ফসলে ভরে গেল, গবাদি পশু আরো মোটা তাজা হয়ে গেল, গাছে গাছে নতুন পাতা গজাতে লাগলো। এসব দেখে সবাই প্রিয়জন হারানোর ব্যথা ভুলে তান্ত্রিককে সাদরে গ্রহণ করে নিল। তার জন্য গ্রামে একটা ঘর তৈরি করে দেওয়া হলো। তখন থেকে সেই তান্ত্রিক গ্রামেই থাকা শুরু করল। মানুষ যে কোনো সমস্যা হলে তার কাছে যেত, সে সব সমস্যার সমাধান করে দিত আধ্যাত্মিকভাবে। গ্রামে আবার সেই শান্তি ফিরে এলো। কিন্তু সেই শান্তি বেশি দিন থাকলো না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটার মনে ইচ্ছে হলো ধনী হওয়ার, অনেক টাকা পয়সার মালিক হওয়ার। সেই ইচ্ছে নিয়ে লোকটা চলে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক ধ্যানে বসে সমাধান দিল লোকটার, প্রথম সন্তান বলি দিতে হবে জন্মের সাথে সাথে। তাহলে লোকটা এমন এমন জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবে যে তাকে আর পেছনে তাকানো লাগবে না, সে হবে গ্রামের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি। লোকটা তান্ত্রিকের কথা রাজি হয়ে গেল, তার স্ত্রী সন্তান সম্ভবা হল, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন গ্রামে আসে দুইজন মেয়ে শহর থেকে। সবাই তাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছিল, কিন্তু তারা সেই লোকটার এই উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ালো। লোক তার স্ত্রী একটা মেয়ে সন্তান প্রসব করল। মেয়েটাকে বলি দেওয়ার আগেই ওই দুই মেয়ে লোকটার পথ আটকে দাঁড়ালো। তাদের মাঝে একজন বাচ্চা নিয়ে পালিয়ে গেল, আরেকজন আহত অবস্থায় এখানেই পড়ে রইল। সময় মতো বাচ্চা বলি দিতে না পারায় তান্ত্রিককে মেরে ফেলা হয় এবং গ্রামের ওপর আবার অভিশাপ নেমে আসে। এবারের অভিশাপে গ্রাম একদম শূন্য হয়ে যায়, গোটা কয়েকজন ছাড়া সবাই মারা যায়। আস্তে আস্তে সবাই ভুলে যায় জিন আবাসী নামে কোনো গ্রাম ছিল। সবাই ভেবে নিয়েছিল এই গ্রামের কেউ আর বেঁচে নেই। এখনো এই গ্রামের মানুষ সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি, তবে খুব শীঘ্রই হবে। আমরা তিনজন চুপচাপ তার বলা গল্প শুনলাম। এটা বুঝে গেলাম যে সে কোনো কাল্পনিক গল্প বলেনি, এটাই সেই গ্রামের রহস্য। লোকটা বলল, এখন তাহলে বল তোরা এই গল্প থেকে কি শিখলি। আমি বললাম, গ্রামের সেই লোভী ব্যক্তিটা হলেন আপনি নিজে, আর যেই দুজন মেয়ে আপনাকে বাধা দিয়েছে তারা হলো শিফানা আর রিঙ্কি, আর সেই বলি না দেওয়া বাচ্চাটা হলাম আমি নিজে, তাই না? লোকটা হেসে বলল, বাহ, বাইরের দুনিয়া থেকে তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস, এখন তাহলে নিজের বাবার জন্য বলি হতে প্রস্তুত হয়ে নে। তোর বলির মাধ্যমে এই গ্রাম আবার অভিশাপ মুক্ত হবে। আমি বললাম, আপনার মতো বাবার জন্য নিজের জীবন দিব আমি? আপনি বাবা শব্দের কলঙ্ক, আমি এখান থেকে বের হয়ে যাব এবং দুনিয়ার সামনে এই গ্রামের আসল সত্য তুলে ধরব। লোকটা হাসতে হাসতে বলল, এখান থেকে বের হওয়ার কথা ভুলে যা, আমি তোর কাছে অনুমতি চাচ্ছি না। আমি তোকে বলি দিব মানে দিবই, সে তোর ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। রাহা বলল, শিফানার সাথে আপনি কি করেছেন? শিফানা পাগল কেন হলো? লোকটা উঠে আমাদের দিকে এগিয়ে আসলে হাদির সামনে থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, খবরদার এক পাও আগাবেন না, আমরা বেঁচে থাকতে আপনি কখনো ইসমার কোনো ক্ষতি করতে পারবেন না। লোকটা হাদিদকে ধাক্কা দিয়ে অনেকটা দূরে ফেলে দিয়ে বলল, তোরা বেঁচে থাকবি এটা কে বলল? লোকটা একদম আমার মুখের কাছে এসে বলল, শিফানার সাথে এমন কোনো নির্যাতন নেই যে করিনি, বেচারি অনেক কষ্ট পেয়েছে, দিনের পর দিন গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছি, জিহ্বাতে লোহা গরম করে ছেঁক দিয়েছি, বিষাক্ত সাপের কামড় খাইয়ে আবার নিরাময় করে বাঁচিয়ে রেখেছি, পশু পাখির মলমূত্র ছিল ওর প্রধান খাবার, এসব অত্যাচার সহ্য করতে না পেরে বেচারি একসময় পাগল হয়ে যায়, কিন্তু ততদিনে বুঝতে পারলাম ও গর্ভবতী, সেই সন্তানের বাবাও আমি ছিলাম। ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর ওকে ফেলে দিয়ে আসলাম জঙ্গলের বাইরের রাস্তার কাছে। এই বলে খিটখিট করে হাসতে লাগলো জানোয়ারের মতো। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে শরীরের পুরো শক্তি দিয়ে তাকে কষে একটা থাপ্পড় মেরে বললাম, ছি, তোর চেয়ে জঙ্গলের একটা হিংস্র পশুও অনেক ভালো, অন্তত নিজের জাতের উপর কখনো আক্রমণ করে না সে, তুই মানুষ হয়ে আরেকটা মানুষের সাথে এমনটা কিভাবে করতে পারলি? তোকে আমি মেরে ফেলব। এই বলে আবার তাকে থাপ্পড় মারতে গেলে সে আমার হাত ধরে ফেলল এবং রেগে আমাকে কষে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল। আমার সবকিছু যেন ঝাপসা এল, আমি নড়ার শক্তিও পাচ্ছি না। ঝাপসা চোখে দেখলাম আশেপাশে কালো কাপড় পরা অনেক ছায়ামূর্তি এগিয়ে আসছে, ছায়ামূর্তিগুলোর সাথে সেই সায়রা নামের বাচ্চা মেয়েটাও আছে। ওই লোকটা রাহা এবং হাদিদকে ধরে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি মাটিতে পড়ে আছি মরার মতো, গঙ্গানির মতো শব্দ করে বললাম, ওদেরকে ছেড়ে দে, কোথায় নিয়ে যাচ্ছিস ওদের? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুলল আমার, দেখলাম আমি একটা পুরনো ঘরের ভেতর ফ্লোরে শুয়ে আছি, আমার হাত পা বাঁধা। চারদিকে তাকিয়ে দেখলাম ঘরের দেয়ালে দেয়ালে আগরবাতি জ্বালানো, মানুষের মাথার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে, ফ্লোরে রক্তের দাগ শুকিয়ে গেছে। আমি চিৎকার করে ডাকলাম, আমাকে ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। তখনই সেই বোরকা পরা মহিলা খাবারের থালা নিয়ে সেখানে প্রবেশ করল। আমি তাকে দেখে রেগে বললাম, আমার খাবার দরকার নেই, আমার বাঁধন খুলে দিন, আমি বের হব এখান থেকে। বোরকা পরা মহিলা কিছুই বলল না, খাবারের থালাটা রেখে আবার চুপচাপ চলে গেল। আমি চিৎকার করে বললাম, হাদিদ আর রাহা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে যান, ওরা কোথায়? কিন্তু সে আমার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ চলে গেল। আমি অসহায়ের মতো কান্না করতে লাগলাম। কি করব এখন আমি? গায়ের সামান্যতম শক্তি নেই আমার, শরীর অনেক দুর্বল। হয়তো শক্তি থাকলে হাত পায়ের বাঁধনগুলো টেনে ছিঁড়ে ফেলতে পারতাম। অনেক চিন্তা করে খাবারের থালাটা এগিয়ে নিলাম। শরীরে শক্তি পেতে হলে খাবার খেতে হবে আমাকে। দেখলাম বাটিতে অনেক সুস্বাদু মাংস ভুনা। বাঁধা হাত দিয়েই কষ্ট করে উঠিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে হঠাৎ মুখের ভিতর লোহা জাতীয় কিছু একটা লাগলো মাংসের সাথে। বের করে দেখলাম এটা একটা আংটি। একটু পরিষ্কার করে আমি আংটিটা দেখে ভয় কেঁপে উঠলাম। এটা তো রাহার হাতের আংটি। তাহলে কি আমি এতক্ষণ রাহার মাংস খেলাম? ভাবতেই গলার ভিতর আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলাম সব। কান্না করতে করতে লাগলাম রাহাকে, ভাবতে লাগলাম ওরা রাহাকে মেরে ফেলেছে। এখানে যেসব মাংস রান্না করা হয় সেগুলো কোনো পশু পাখির না, বরং মানুষের মাংস। এজন্যই এর স্বাদ অন্যরকম। রাহার কথা ভাবতেই চিৎকার করে কান্না করতে লাগলাম। রাহা আর বেঁচে নেই। আমি নিজের পুরো শক্তি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাদিদকেও মেরে ফেলবে ওরা, আমি হাদিদের কিচ্ছু হতে দিব না। দেখলাম মাংসের বাটিতে একটা হাড্ডি, ছুরির মতোই দেখতে। হাড্ডিটা নিয়ে আমি অনেক কষ্টে হাতের বাঁধন কেটে ফেললাম। তারপর পায়ের বাঁধনও কেটে ফেলে রাহার আংটিটা নিয়ে কান্না করতে করতে বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাইরে এসে দেখলাম আমাকে সেই পুরনো মন্দিরের ভেতর বন্দি করে রাখা হয়েছিল। সকাল হয়ে এসেছে প্রায়, এখনো পুরোপুরি অন্ধকার কাটেনি। আমি দৌড়ে চলে গেলাম সেই কুঁড়ে ঘরে যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। হাদিদ হয়তো সেখানেই থাকবে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। চিৎকার করলে গ্রামে সবাই টের পেয়ে যাবে আমি বাঁধন খুলে বের হয়ে গেছি, তাহলে আবার ধরা পড়ে যাব আমি। কি করব এখন আমি? হাদিদকে তারা কোথায় রেখেছে? নাকি রাহার সাথে হাদিদকেও মেরে ফেলেছে? কি করব না করব ভাবতে ভাবতে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে গ্রাম থেকে বের হতে লাগলাম। একটু দূরে যেতেই দেখলাম কেউ একজন দৌড়ে আসছে সামনে থেকে। এটা কে হতে পারে? আমি দৌড়ে তার দিকে এগিয়ে যেতে লাগলাম সাহায্যের জন্য। সামনে যেতেই বুঝতে পারলাম এটা আমার মা। মা এখানে কেন আসছে? হয়তো আমাকে বাঁচাতে এসেছে। আমিও কান্না করতে করতে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। ভয় এবং কষ্টে কাঁপতে লাগলাম। মা আমাকে শান্ত করে বলল, কিছু হয়নি ইসমা, আমি এসে গিয়েছি, চল এখান থেকে তাড়াতাড়ি, কিছু হবে না তোর। আমি হিচকি তুলে বললাম, মা রাহাকে ওরা মেরে ফেলেছে, আমাকে রাহার মাংস রান্না করে খাইয়েছে, হাদিদকেও খুঁজে পাচ্ছি না, হাদিদকে বাঁচাও মা। মা বলল, বাঁচাবো, এখন আমাদের যেতে হবে, তারা শুধু তোকে চায়। আগে এই গ্রাম থেকে তোকে দূরে যেতে হবে, হাদিদকে বাঁচাতে পরে আসবো আমি। আমি কিছুতেই হাদিদকে ছাড়া এখান থেকে যেতে চাইলাম না। মা আমাকে টেনে জোর করে নিয়ে যাচ্ছে। একটু দূরে যেতেই হাদিদের কণ্ঠ শুনে আমরা থমকে দাঁড়ালাম। চারিদিকে তাকিয়ে দেখলাম হাদিদ একটা গর্তে পড়ে আছে। সেখানে মানুষের হাড় গড়ে পরিপূর্ণ। হাদির সেখানে পড়ে কাতরাচ্ছে। আমি দৌড়ে সেখানে যেতে চাইলে মা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এখানে দাঁড়া, আমি হাদিদকে নিয়ে আসছি তুলে। কোনো বিপদ দেখলে আমার জন্য অপেক্ষা করবি না, তুই পালাবি যেভাবেই হোক, ওরা যেন তোকে না পায়। এই বলে মা আমার কপালে একটা চুমু দিয়ে হাদিদকে সেখান থেকে তুলে আনার জন্য গর্তে নামল। আমি ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ মায়ের চিৎকার। আমি সেদিকে তাকিয়ে দেখলাম হাদিদ একটা শুকনো হাড় মায়ের গলায় ঢুকিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি ভয় এবং অবাক হয়ে মুখ চেপে চিৎকার করে বললাম, হাদিদ এটা তুই কি করলি? হাদিদ রক্তাক্ত মুখে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, এত কষ্ট করে তোকে গ্রামে নিয়ে আসলাম, আর তুই কিনা এভাবে পালিয়ে যাচ্ছিস। মায়ের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। হাদিদ শুকনো হাড়টিটা দিয়ে মাকে বারবার আঘাত করছে আর বলছে, আমাদের গ্রাম ধ্বংস করার মূল্য এটা। আমি দৌড়ে গিয়ে হাদিদকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হাদিদকে বললাম, এটা তুই কি করলি, কেন করলি? হাদিদ হাসতে হাসতে বলল, সে তোর মা না, তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছে, সে তোকে চুরি করে নিয়ে যাওয়াতেই আমাদের গ্রাম আজকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোর বলির মাধ্যমে আবার আমাদের গ্রাম অভিশাপ মুক্ত হবে। আমি অবাক হয়ে বললাম, তোর গ্রাম মানে? হাদিদ বলল, হ্যাঁ, আমি এই চীন আবাসী গ্রামের বাসিন্দা এবং সেই দ্বিতীয় জন যার গ্রামের বাইরে যাওয়ার অনুমতি আছে। আমি বললাম, না এটা হতে পারে না, তুই হাদিদ না, হাদিদের রূপে অন্য কেউ, হাদিদ কখনো এত হিংস্র হতে পারে না, তুই কে? হাদিদ ওর চেহারায় থাকা রক্ত জিহ্বা দিয়ে চেটে খেয়ে বলল, কতদিন হলো রক্তের স্বাদ পাইনি, তোকে এই গ্রামে ফিরিয়ে আনার জন্য আমি বছরের পর বছর ধরে তোর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছি। আমি উঠে তেড়ে গেলাম হাদিদের দিকে, ওর জামার কলার ধরে চিৎকার করে বললাম, তুই হাদিদ না, সত্যি করে বল তুই কে, আর হাদিদ কোথায়? হাদিদ ওর কলার থেকে আমার হাত ছাড়িয়ে বলল, আমি হাদিদ, আর আগে যে ছিল সেও হাদিদ, কিন্তু সেটা ছিল পরিকল্পনার অংশের হাদিদ, এখন তোর সামনে যাকে দেখছিস সে সত্যিকারের হাদিদ। আমি ডাকে গড়গড় করতে করতে বললাম, তাহলে কি তুই সেই জারো সন্তান যে শিফানাকে অত্যাচার করার সময় হয়েছিল? হাদিদ আমাকে কষে এক থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়ে কর্কশ গলায় বলল, আমাকে জারজ বলবি না, যা কিছু হয়েছে সবকিছুর জন্য তুই আর তোর ওই পালিত মা দায়ী। সেদিন তারা তোকে নিয়ে পালানোর চেষ্টা না করত তাহলে এই গ্রামের অভিশাপ হতো না আর আমারও জন্ম হতো না। আমি বললাম, কিন্তু কিভাবে কিভাবে করলি এসব তুই? তোর তো মা বাবা আছে, তারা কারা ছিল? হাদিদ বলল, ওগুলো সব চোখের ধোকা ছিল, আমার মা বাবা বলতে কেউ ছিল না, আমাদের মধ্যে সবচেয়ে উৎসুক মনোভাবের ছিল ওই রাহা, তাই আমি রাহাকে ব্যবহার করি। আমি রাহাকে এই গ্রাম সম্পর্কে জানিয়েছিলাম, আমি জানতাম রাহা এমন গ্রামের নাম শুনলে উৎসাহী হয়ে এখানে আসার জন্য পাগল হয়ে যাবে। রাহাকে আমি স্বপ্নের মাধ্যমে শিফানার কথা জানিয়েছিলাম, রাহা শারীরিকভাবে রাহা থাকলেও ওকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতাম আমি। গ্রামের মানচিত্র থেকে শুরু করে এখানে নিয়ে আসা পর্যন্ত আমি সব কিছু করিয়েছি রাহাকে দিয়ে, কিন্তু ওর দুঃসম্পর্কের চাচা এখানে আসার সময় আমাদের প্ল্যানে ছিল না, তাই বাবা তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলেছে। সব শুনে আমি হাদিদকে জোরে থাপ্পড় মেরে বললাম, ওই ঘৃণ্য লোকটাকে বাবা বলতে তো লজ্জা করে না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলি? রাহাকেও মেরে ফেললি, আমার মাকে মেরে ফেললি, এখন আমাকেও মেরে ফেলবি, তারপর কাকে মারবি? তোরা তো হিংস্র জানোয়ার, তোদের বেঁচে থাকতে হলে তো কাউকে না কাউকে মেরেই বেঁচে থাকতে হবে। হাদিদ হেসে বলল, দুনিয়াটাই এমন, বাঁচতে হলে মারতে হবে। তবে একটা জিনিস কি জানিস, তুই আমার সৎ বোন, আমাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজনই। আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না, একটা শুকনো হাড় উঠিয়ে হাদিদের দিকে তেড়ে গেলাম শয়তানের বাচ্চা বলে। কিন্তু তার আগেই পেছন থেকে কেউ এসে আমার মাথায় বাড়ি দিল, আমাকে কাটরাতে কাটরাতে আমি মাটিতে পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখতে পেলাম সেই লাকারটা আমাকে বাড়ি মেরেছে। হাদিদ বলল, তোমার আসার কি দরকার ছিল বাবা? আমি ওকে সামলে নিতাম, লাকারটা মুচকি হেসে আমার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমার আর কিছুই মনে নেই তারপর। দৃশ্য চলে গেল গতকাল রাতে, আমরা দেখতে পাই রাহাকে কিভাবে মারা হয়েছিল। লাকারটা যখন হাদিদ এবং রাহাকে টেনে নিয়ে একটা ঘরে ছুঁড়ে মারল, তখন রাহা উঠে তাড়াতাড়ি হাদিদকে জিজ্ঞেস করল, ধোস তুই ঠিক আছিস? আমাকে মাফ করে দে, আমার জন্যই তোরা এই গ্রামে এসেছিস, আমার অতি উৎসাহ তোদেরকে আজ বিপদে ফেলল। তখনই লাকারটা পেছন থেকে এসে রাহাকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। লাকারটা একটা লোহার শিক দিয়ে হাদিদকে আঘাত করতে গেলে রাহা কোনো মতে উঠে লাকারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হাদিদের সামনে দাঁড়িয়ে বলল, ওকে মারার আগে আমাকে মারতে হবে। কিন্তু তখনই হাদিদ পেছন থেকে রাহার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। রাহা কিছু বুঝে ওঠার আগেই ছুরি বের করে আবার উল্টো ঘুরিয়ে পেটে ঢুকিয়ে দিল। রাহা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রাহা কোনো মতে বলল, হাদিদ এটা তুই কি করলি? হাদিদ ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, ধন্যবাদ হিসমাকে এখানে নিয়ে আসার জন্য। রাহার মাটিতে লুটিয়ে পড়ল, হিসকি তুলতে তুলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। লাকারটা বলল, এই না হলে আমার ছেলে, এখন তোকে কি করতে হবে সেটা নিশ্চয়ই বলা লাগবে না? হাদিদ ভয়ঙ্কর হাসি দিয়ে রাহার সঙ্গী শরীরের অঙ্গগুলো কেটে আলাদা করতে লাগলো। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি একটা চৌকির ওপর শোয়া, লাকারটা আমার মাথার কাছে বসে মন্ত্র পড়ছে, সেই সায়রা নামের বাচ্চা মেয়েটা আমার পায়ের কাছে বসে আছে চোখ বন্ধ করে, আর হাদিদ ঘরের এক কোণে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়াচড়া করতে পারছি না, আমার পুরো শরীর যেন পাথর হয়ে আছে। কথা বলার চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারলাম না। লাকারটার মন্ত্রের ধ্বনি আমার কান ভেদ করে কলিজায় গিয়ে আঘাত করছে, আমার কান ফেটে রক্ত বের হয়ে যাবে মনে হচ্ছে। একটু পর আমার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই বোরকা পরা মহিলা ঘরে ঢুকে আলোর মতো বাচ্চা মেয়ে সায়রার মাঝে ঢুকে গেল। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ সায়রা চোখ মেলে তাকালো, দেখলাম ওর চোখে কোনো মনি নেই, সম্পূর্ণ কালো রঙের চোখ, মুখের দুই পাশ দিয়ে দুইটা লম্বা দাঁত বের হলো। সায়রা এসে আমার পাশে শুয়ে পড়ল, আমি হাদিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত চঞ্চল আর বিশ্বস্ত বন্ধু হঠাৎ করেই কিভাবে একটা শয়তানে পরিণত হতে পারে? জানি না ওরা আমার সাথে কি করবে এখন। আমাকে মেরে ফেললেও এখন ততটা ব্যথা পাবো না যতটা ব্যথা আমার মনে ঘায়েল করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না হাদিদ এমনটা করতে পারে। আমি হাদিদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম, মুখ দিয়ে বলতে না পারলেও চোখ দিয়ে ওকে বললাম, এমনটা না হলেও পারত। তুই বললে তোর জন্য হাজার বারও মরতে পারতাম বন্ধুত্বের খাতিরে। মারা যাব বলে কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি তোর এমন ভয়ঙ্কর রূপ দেখে। খেয়াল করলাম হাদিদের চোখেও পানি টলমল করছে, ওর হিংস্র চেহারায় কালো মেঘ ভর করেছে। হয়তো ওর কৃতকর্মের জন্য আফসোস করছে। লাকারটা উঠে মন্ত্র পড়তে পড়তে একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটা ছিটিয়ে দিল আমার উপর। সাইরা চোখ বন্ধ করে আমার পাশে শুয়ে আছে। আমি জানি না তারা কি করতে যাচ্ছে, বোরখা পরা মহিলাটা কিভাবে ওই সাইরার মাঝে ঢুকে গেল। লাকারটা মন্ত্র থামিয়ে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তোর এই পবিত্র আত্মা দ্বারা আমি সেই তান্ত্রিককে জীবিত করতে যাচ্ছি। তান্ত্রিক একবার জীবিত হয়ে গেলে পুরো গ্রামে আবার সেই শান্তি ফিরে আসবে। ওই বোরকা পরা আত্মাটাই হলো সেই তান্ত্রিক, আর এই বাচ্চাটা হলো স্বয়ং শয়তান। তোর বলির মাধ্যমে শয়তান তান্ত্রিককে ফিরিয়ে দেবে। এই বলে লাকারটা ভয়ানক এক অট্টহাসিতে মেতে উঠল। আমি কিছু বলতে চাইলেও কোনো কথা বলতে পারলাম না। হাদিদের দিকে তাকিয়ে দেখলাম এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে মন মরা হয়ে। হাদিদের চোখে ভেসে উঠল আগের কিছু স্মৃতি, রাহা, হাদিদ এবং হিসমা। কলেজের সবাই ওদের বন্ধুত্ব দেখে হিংসে করত। কত খুনসুটি তিনজনের, সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে বসে একসাথে খাওয়া, রাহার বেশি খাওয়া নিয়ে ওকে খেপানো, ম্যাথ টিচারের বাড়ির পেয়ারা চুরি করা, আরো কত কিছু। হাদিদের চোখ পানিতে ভিজে গেল। রাহার মৃত্যুর সময় অসহায় মুখটা ভেসে উঠতেই হাদিদের ভিজরটা মোচড় দিয়ে উঠল। লাকারটা একটা ধারালো ছুরি নিয়ে আমার গলায় ধরে উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলো। পাশেই সায়রার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। আমার শরীর কাঁপা শুরু করলো, আশেপাশে সব কিছু কাঁপতে লাগলো। লাকারটা মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিল। আমার গলায় ছুরি চালাতেই যাবে তখনই হাদিদ এক ঝটকায় এসে লাকারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার শরীর একদম হালকা হয়ে গেল, আমি নড়াচড়া করতে পারছি এখন। লাকারটা চিৎকার করে বলল, এটা তুই কি করলি? হাদিদ কান্না করে দিয়ে বলল, না বাবা, হিসমাকে আমি মরতে দিব না, ওর বদলে আমাকে বলি দাও, ওকে ছেড়ে দাও। লাকারটা রাগে গড় গড় করতে করতে বলল, ওর বদলে যদি তোকে বলি দেওয়াই যেত তাহলে তুই এখনো বেঁচে থাকতি না, বলি হিসমাকেই দিতে হবে। হিসমা ছাড়া কালো কারো বলি সে গ্রহণ করবে না। আমার পথ থেকে সরে যা, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি ওকে বলি দিতে হবে। এই বলে লাকারটা আবার মন্ত্র পড়তে পড়তে আমার দিকে ছুরি হাতে এগিয়ে আসলে হাদিদ বলল, না বাবা, আমি কিছুতেই হিসমাকে মরতে দিব না। লাকারটা এসে হাদিদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিল। তারপর মন্ত্র পড়া জারি রেখে আমার গলায় আবার ছুরি ধরল। তখনই পেছন থেকে হাদির লাকারটার মাথায় বাড়ি দিয়ে ফেলে দিল তাকে। লাকারটা মাথা চেপে চিৎকার করে বসে পড়ল। হাদির দৌড়ে এসে আমাকে উঠিয়ে বলল, হিসমা, আমাকে ক্ষমা করে দিস, এখনই পালিয়ে যা এখান থেকে। আমি কোনো মতে উঠে হাদিদকে কিছু না বলেই বের হয়ে যেতে লাগলাম। ওর ওপর আমার ঘৃণা এখনো আছে। ও যত কিছুই করুক না কেন, রাহা এবং আমার মায়ের মৃত্যু ওর হাতেই হয়েছে। তখনই লাকারটা পেছন থেকে হাদিদকে ছুরি দিয়ে আঘাত করল। হাদিদ চিৎকার করে বলল, হিসমা, তুই পালিয়ে যা। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম লাকারটা হিংস্র পশুর মতো হাদিদকে বারবার ছুরি দিয়ে এলো পাতারি কুপিয়ে জখম করছে। হাদিদ তবুও হাতের ইশারায় আমাকে চলে যেতে বলছে। এবার আমার হাদিদের জন্য খুব মায়া হলো। আমি চলে না গিয়ে দৌড়ে এসে লাকারটাকে লাথি দিয়ে ফেলে দিলাম। হাদিদের মুখ দিয়ে রক্তবমি হচ্ছে, একটু হেসে বলল, আমাকে ক্ষমা করে দিস। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো হাদিদ। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম হাদিদের দেহের পাশে বসে। ততক্ষণে লাকারটার বলির সময় পার হয়ে গিয়েছে। সায়রা ভয়ঙ্কর রূপ নিয়ে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তুই আবার ব্যর্থ হয়েছিস। এই বলে এক ঝটকায় আমার কাছে এসে আমাকে ধরে ছুঁড়ে মারল। আমি দরজা ভেঙে বাইরে গিয়ে পড়লাম। সায়রা তার শয়তানের রূপে এসে লাকারটাকে ধরে উঁচু করে আছাড় মেরে বলল, দ্বিতীয়বার ব্যর্থ হলে তোর বাঁচার কোনো অধিকার নেই। লাকারটা কাকুতি মিনতি করে মাফ চাইতে লাগলো, কিন্তু শয়তান আরো ভয়ানক রূপ ধারণ করে লাকারটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। লাকারটার শরীর দুই ভাগ করে দুই দিকে ছুঁড়ে মারল। এই দৃশ্য দেখে আমি ভয়ে উঠে সেখান থেকে পালাতে লাগলাম। আশ্চর্যের বিষয় হল, গ্রামে আমি ছাড়া আর কোনো মানুষ নেই। সেই বৃদ্ধ বৃদ্ধারা কোথায়? আমি চিৎকার করতে লাগলাম, কেউ নেই। সায়রা ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটতে লাগলাম জঙ্গলের দিকে। একটা গাছের শিকড়ের সাথে উষ্টা খেয়ে উল্টে পড়ে গেলাম। সায়রা উড়ে এসে আমার উপর আক্রমণ করতে চাইলে তখনই সেখানে সেই কারিন জিন করিম কাকার রূপ ধরে চলে আসলো। সায়রাকে ধরে ছুঁড়ে ফেলে দিল সে। কারিন জিন সায়রাকে অন্য একটা ভাষায় কিছু বলতে লাগলো। সায়রাও মোটা কণ্ঠে কারিন জিনের সাথে তর্ক করতে লাগলো। তর্ক করার এক পর্যায়ে সায়রা রাগে গড় গড় করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দেখলাম শিকড়ের সাথে উষ্টা খেয়ে পড়ে আমার মাথা ফেটে অনেক রক্ত বের হচ্ছে। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। কারিন জিন আমার কাছে এসে বলল, আর ভয় নেই, আমি তাকে বুঝিয়ে দিয়েছি তোমাকে মারতে হলে আমার সাথে লড়াই করতে হবে। তার সে চলে গেছে, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন লাগানো, মাথায় ব্যান্ডেজ করা। নার্স এসে বলল, তিন দিন পর আপনার জ্ঞান ফিরল। আমি আস্তে আস্তে বললাম, আমাকে হাসপাতালে কি নিয়ে এসেছে? নার্স বলল, একজন রিক্সাওয়ালা আপনাকে হাসপাতালে ভর্তি করিয়ে চলে গেছে, সে আর আসেনি। আমি বুঝলাম এটা কে করেছে। সে আমাকে বাঁচিয়ে চলে গেছে, কিন্তু আমি বেঁচে আছি তাতে আমার তেমন আনন্দ লাগছে না। চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠতেই খেদে দিলাম। হতে পারে সে আমাকে জন্ম দেয়নি, কিন্তু আমাকে কখনো জানতে দেয়নি আমি তার মেয়ে না। আমার জন্য মা জীবনে বিয়েই করেনি, অথচ আমাকে বলেছিল আমার বাবা নাকি ছোটবেলায় মারা গিয়েছে। কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সে আমাকে। রাহার সেই চঞ্চল মুখটা মনে পড়তে হাউমাউ করে কেঁদে উঠলাম। হাদিদ সব শেষ করে দিয়েছে, তারপর নিজেকেও শেষ করে দিয়েছে। আমি এখন বাঁচব কি নিয়ে? হাসপাতাল থেকে রিলিজ হলাম 7 দিন পর। সোজা চলে গেলাম সৈয়দপুর মেন্টাল হসপিটালে। ইনচার্জের সাথে দেখা করে শিফানার খোঁজ করলাম। এবারও ইনচার্জ এড়িয়ে যেতে চাইলে আমি তাকে বললাম, আমার কাছে সব প্রমাণ আছে আপনার এখানকার রোগীদের শরীরের পার্টস বিক্রি করে থাকেন। সব নিয়ে পুলিশের কাছে যাব নাকি শিফানার সাথে আমাকে কথা বলতে দিবেন? ইনচার্জ অনেক ঘাবড়ে গিয়ে বলল, শিফানা আপনার ক্ষতি করতে পারে, ওর সাথে দেখা করে আপনার ঠিক হবে না। এর আগেও আপনাদের উপর আক্রমণ করেছিল সে। আমি বললাম, সেটা আমি বুঝব, এখন আমাকে শিফানার কাছে নিয়ে চলুন। ইনচার্জ আমাকে শিফানার কাছে নিয়ে গেল। শিফানার লোহার কক্ষের দরজা খুলে দিল আমার জন্য। আমাকে দেখেই শিফানা সুন্দর করে হেসে বলল, তুই বেঁচে ফিরেছিস মানে অন্য কেউ বেঁচে নেই। আমি আস্তে আস্তে গিয়ে শিফানার কাঁধে হাত রেখে বললাম, আমি বেঁচে আছি এটা জেনে আপনি কি খুশি হয়েছেন আন্টি? এবার শিফানা কেঁদে দিয়ে বলল, আমাকে এখান থেকে নিয়ে যা, কতদিন হলো সূর্যের আলো দেখি না। রিঙ্কি আমার জন্য হয়তো অপেক্ষা করছে, তাই না? আমি না সূচক মাথা নেড়ে চোখের পানি ছেড়ে দিলাম। শিফানাও কেঁদে উঠল। আমি বললাম, আন্টি আমি আপনাকে কথা দিলাম এখান থেকে বের করে নিয়ে যাব, আমি আবার আসবো আপনাকে নিয়ে যেতে। এভাবে শিফানার কাছ থেকে বিদায় নিয়ে ইনচার্জকে বললাম, শিফানা এখন সম্পূর্ণ সুস্থ, ওর রিলিজ ডেট ঠিক হওয়া চাই খুব তাড়াতাড়ি। যদি কোনো গড়বড় করেন তাহলে জানেনই তো আমি কি করব। না থাকবে আপনার হাসপাতাল আর না থাকবেন আপনি। ইনচার্জ বলল, ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শিফানার সব ফাইল রেডি করে আপনাকে পাঠিয়ে দেব, তারপরে এসে ওনাকে নিয়ে যাবেন। আমি হসপিটাল থেকে বের হয়ে সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একটা নতুন সূর্যের উদয় হলো আজ থেকে। আর স্টোরি বাই গালিবাবরার, তিনি আরো লিখেছেন, আমার হঠাৎ জিন ঘটনাটি কিছুটা বাস্তবতা আর কিছুটা কাল্পনিকভাবে লিখেছি। আমার ঘটনাটির সাথে বাস্তব এবং কারো জীবনের সাথে কিছু মিলে গেলে এটা হবে কাকতালীয়। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করে জানাবেন কেমন লাগলো আমার ঘটনাটি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ভূতকল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ আমরা শুনে ফেললাম হঠাৎ জিন গল্পের অন্তিম পর্ব। কেমন লাগলো আপনার এই সিরিজটি? আশা করছি ভালো লেগেছে। এমন ইন্টারেস্টিং আরো আরো ঘটনা নিয়ে ভবিষ্যতে হাজির হবে ভূতকল্প। তো শুনতে থাকুন ভূতকল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন শুনছেন স্বাধীন মিউজিকে ফোন গল্প। বরাবরের মতন আমি হাজির হয়ে গেলাম অভি। সবার শেষে আমরা সবাই শেষে পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে আমি কিছু সময় একটু আড্ডা মারব, কিছু কথা বলবো, কিছু কমেন্ট পড়ব। আর আজকের এপিসোডটা আমি আশা করি আজকের এপিসোডটা যারা শুনছেন, এমনিতেই রোজার মাসে অডিয়েন্স কম, তারপরেও যারা ভূতগল্পকে ভালোবাসেন, ভূতগল্পকে যারা এখন পর্যন্ত শুনছেন, রোজার মাস থাকা সত্ত্বেও যারা শুনছেন, আশা করি আজকে ঘটনাগুলো সবারই ভালো লেগেছে। আমরা আজকে গালিবাবরারের সিরিজটা শেষ করলাম। সামনেও এরকম খুব ভালো ভালো সিরিজ আছে, ইনশাল্লাহ সেগুলো পাবেন। আর বিশেষ করে একটা কমেন্ট দেখছি, যেমন ইফ্রিদ্দিনের অন্তিম পর্বটা সবাই চাচ্ছেন। আমি আশা করি এই ফ্রিদ্দের অন্তিম পর্বটা ঈদের পরপরই, মানে রানিং কোনো মাসে আমি ওটা পাবলিশ করবো, ইনশাল্লাহ প্রচার করবো। তো আমি যেটা করছি ভূতগল্পে, যেটা আমাদের যেটা থাকছে, এখন আমরা কিন্তু ছোট ছোট ঘটনা একটু কম প্রচার করছি। কি কারণে? আমরা কিন্তু অনেক সিরিজ পেয়েছি। আপনারা সিরিজ পছন্দ করেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু সিরিজগুলো খুব ভালো ঘটনা, সবই খুব সুন্দর লেখকের ঘটনা। তো আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো না লাগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন আমাদের পার্সোনাল ফেসবুক আইডি আছে, সেখানে যে ভূতগল্পের ওইখানে যে আপনারা জানাতে পারেন আপনাদের সিরিজটি ভালো লাগছে কি লাগছে না, বা আপনাদের ছোট ছোট ঘটনায় দরকার, এগুলো এরকম মতামত আপনারা জানাতে পারেন। তো আপনারা আমাদের ফেসবুকে যেভাবে যেতে পারেন সেটা হচ্ছিল আমাদের ফেসবুক www.facebook.com/ভূতগল্প.স্বাধীন। এইভাবে সার্চ দিলে আপনারা ফেসবুকের আমাদের ভূতগল্পের গ্রুপটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি জানি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদিও ঈদ স্পেশাল এপিসোড আমরা করার ইচ্ছা আছে, মানে চেষ্টা করছি, ইচ্ছা আছে বলতে সবকিছু যদি ঠিক থাকে, কারণ আমাদের সোমবারে হচ্ছে রেগুলার শো থাকবে, তারপরে যদি বুধবারে ঈদ হয় বা মঙ্গলবারে ঈদ হয় তাহলে হচ্ছে পরপর দুদিন করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ রাহাত রোজা রেখে রেকর্ডিং করা, আমিও রোজা রেখে রেকর্ডিং করা খুব টাফ। আমরা সন্ধ্যা পরে রেকর্ড করি না, আমরা রেকর্ড করি। তো একবারে পরপর দুই দিন এপিসোড করা খুব টাফ, যেহেতু পরপর দুই দিন প্লাস বুধবারও লাভ ডায়েরি কাজ করি, মোটামুটি তিন দিন যদি এরকম লাইভ রেকর্ডিং করতে হয় ঘটনা, তো অনেক টাফ। তো চেষ্টা করব, যদি মঙ্গলবার ঈদ হয় তাহলে মনে হয় না করব, বুধবারে হলে ইনশাল্লাহ ইচ্ছা আছে করার। ঈদ স্পেশাল এপিসোডের জন্য ভালো ভালো ঘটনা থাকছে। তো আপনারা চাইলে ভূতগল্পের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ভূতগল্পের ইমেল অ্যাড্রেসটা একটু আমি বলে দিই, রিপিট করি, vote.golpo.show@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 07301789995। এই দুটো মাধ্যমে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আচ্ছা, আমি অনেক কথা বললাম, আমি শোয়ের একদম শেষ পর্যায়ে আমি একটু কমেন্ট পড়ব, কারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন, মানে আজকে ভূতগল্প কারা কারা শুনছেন তাদের আমি একটু কৃতজ্ঞ জানাবো। প্রথমে চলে যাব জাকিরিয়া হোসেন ভাই, আমাদের সাথে ছিল, তারপর জিজ্ঞাসা চিহ্ন নামটা ঠিক নাই, কেমন আছেন আপনি, অভি ভাই, চিন্ময় ভাই এবং রাহাত ভাই। হ্যাঁ, আমরা তিনজনে খুব ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, রিয়াজ কুমিল্লা সিটি থেকে শুনছেন। আচ্ছা, নূর ঐশী আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ছিলেন, মানে ভূতগল্প শুনছেন। আচ্ছা, আমাদের সাথে এম এইচ এ মামুন ছিল। আচ্ছা, আজিজুল ইসলাম রনি ফটোগ্রাফি আমাদের সাথে ছিল। আচ্ছা, এমডি মাহাদি হাসান আমাদের সাথে জয়েন করেছিলেন, ভূতগল্প শুনছিলেন এতক্ষণ। আচ্ছা, আর যেহেতু কমেন্ট নাই, আমি কমেন্ট পড়বো না, ইনশাল্লাহ আজকে বিদায় নেব। দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভূতগল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।